ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणोरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्य नमो नमः। आराध्य भगवान् व्रजेशतनयस्तद्धाम वृन्दावनम् रम्यां पाचिदुपासनां जगद्वर्गेण यकल्पिता श्रीमद्भागवतं प्रमाणमलं प्रेमापुमार्थो महान् श्रीचैतन्यमहाप्रभुर्मतमिदं तत्रादरो मोहनः। आम्नाय प्राहतत्वं हरिमिह परमं सर्वशक्तिं रसाब्धिं जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलं घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं योऽन्तोपविश्यमो वाचां इमं प्रसुप्तां सञ्जीवयत्यखिल शक्तिभरस्वधाम्ना अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणां नमो भगवते पुरुषाय ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयदत्तात्मस्वामिनि नामिने नमो आचार्यपादाय नितायकृपादाय गौरकथादत्ताय करुणामूर्तये।
वाट् इस् दिस् हरे कृष्ण श्रीमद् भगवद्गीता द्वितीयोऽध्याय সাংখ্যযোগ আমরা একসাথে পাঠ করি আজকে। সঞ্জয় উবাচ একসাথে পড়ে যাই আমরা। তম তথা কৃপয়া বিষ্ট অশ্রুপূর্ণ কুলাক্ষণ বিশীদন্ত্যমৃতম বাক্যম উবাচ মধুসূদন শ্রী ভগবান উবাচ কুতস্বা কশ্মলামিদম বিষমে সমুপস্থিতম ర్జున క్లైప్యం మాస్మగమ్యుద్రమృతర్వ్యం త్యాక్తో పరం తప అర్జున ఉచ కథం విశ్వామహం సంతే ద్రోణం చ మధుసూదన लोके अत्वार्थकामां सुगुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरो प्रतिविधा न चैतद्विद्मः कतरन्यगरीयं यद्वा जयेम यदि वा नो जयेषु याने महत्वा न जिजीविषामस्तेव स्थितार्थराश्रः कार्पण्यदोषो सहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसंमूलोचितः तुष्णीं बभूवः तमुवाच ऋषिकेश प्रहसन्नीव भारत सेनयोरुभयोर्मध्ये विशीदन्तमिदं वचः श्रीभगवानुवाच अशोचान्वस्तं प्रज्ञावादांश भाषसे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पण्डितः न तेवाहं जातुनासं न त्वं नेमे जनाधिपा न चैवो नो भविष्यामः सर्वे वयम् अतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र अनुमुह्यति मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णो सुखदुःखदा आगमापायिनो नित्यास्तु त्वां तितिक्ष्वस्व भारतः यं हि न व्याथयन्त्येते पुरुषं पुरुषोर्षभ समदुःख सुखं धीरं सोमृतत्वाय कल्पते नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टं न दर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम् विनाशम् अव्ययास्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्तो इमे देहा नित्यस्योक्तः शरीरिणः अनाशिना प्रमेयस्य तस्माद् युद्धस्य भारत यो एनं वेत्ति हन्तारं यस्यैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचिन्नाम्यं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराण न हन्यते हन्यमाने शरीरे वेदाशिनं नित्यं यो येनमजमेव्ययं कथं स पुरुष पार्थ कं घातयति हन्तिकं वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि याति नवानि देहि नैनं छिदन्ति शस्त्राणि नैनं दहति पावक न चैनं क्लेदयन्त्यापो नो शोषयति मारुतः अच्छेदोऽयं दाहदोऽयं अक्लेदो शोष्य एव च नित्य सर्वगतः स्थानूर अचोलोयम सनातनः अव्यक्तोयम अचिन्तोयम अविकार्ययम अच्युते तस्मादेवं विदित्वेनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि जातसो हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च तस्माद् परिहार्यर्थे न त्वं शोचितुमर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तानि धनान्येव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद्वदति तथैव चान्नः आश्चर्यवच्चैमन्यः शृणोति श्रुत्वाप्यनं वेद न चैव कश्चित् देहि नित्यमबद्धोऽयं देहि सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण तो आज के हम त्रिश नंबर श्लोक पर्यंत आलोचना करब श्रील प्रभुपाद कृत गीतार गान প্রভুপাদ গীতার গান আমরা একসাথে পাঠ করি সঞ্জয় কহিল দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে কৃপাময় মধুসূদন কহিল তাহারে ইতি বাক্য বন্ধু ভাবে অতি মিষ্ট সুরে শ্রী ভগবান কহিলেন, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে, অকীর্তি অস্বর্গ লাভ হইবে তোমার, ছিছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার, নপুংসক নহ পার্থ একই ব্যবহার, যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার, হৃদয় দৌড় বলল এই নিশ্চয় জানিবে, ছাড়ো এই কর যুদ্ধ যদি শত্রুকে মারিবে। অর্জুন কহিল, মধুসূদন কি আজ্ঞা করো তুমি মোরে, ভীষ্ম দ্রোণ গুরুজন তারে মারিবারে, পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল, তাদের শরীরে বান সুতীক্ষ্ণ ধারাল, শুধু গুরু নহে তারা মহানুভব হয়ে যারা, হত্যা করি তাদের সোবারে, তদপেক্ষা ভিক্ষা ভালো কাটিয়া যাইবে কাল, মিথ্যা যুদ্ধ করাও আমারে, হত্যা এই মহাকাম বিধি যে হইল বাম, এই যুদ্ধে গুরু হত্যা হবে, সে ভোগ রুধির মাখা কেমনে করিব সখা, সে যুদ্ধকে করিয়াছে কবে, বুঝিতে পারি না ভালো কোথায় গরিমা হলো, কোন কার্য জুয়ায় আমায়, কিবা আমি জয় করি কিংবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে না চায়, যাদের মারিয়ার অনে বাঁচি বসে অকারণে, তারা সব আমার সম্মুখে, ধৃতরাষ্ট্র পুত্রগণ আর যত বন্ধুজন, মারিলে সে হবে মোর দুঃখ, কার পণ্য দোষতে দোষী মোহেতে হইয়াছি বসি, শশবাব হল অপহত, নিজ ধর্ম ছাড়ি মুর জিজ্ঞাসিত মারে দৃঢ়, কৃপা করি কর সংযত, তুমি জানো হিত মোর হয়েছি মোহেতে ভোর, ভালো যাতে কর বিচারে, হইনু তোমার শিষ্য দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নে রে, দেখি না আমি যে অন্ধ তাহে বুদ্ধি অতি মন্দ, শোকানল নিভিবে কিভাবে, যে শোক জ্বালায় মোরে ইন্দ্রিয়াদি সব পরে, ভবরোগ কিরূপে ঘোচাবে, যদি পাই ত্রিভুবন রাজ্য লক্ষ্মী সুলভন, অসপত্নীয় রাজ্যের বিশকাশ, দেবলোকে আধিপত্য তোমারে কহিনু সত্য, নাহি হবে শোক বিনাশ। সঞ্জয় কহিল, সে কথা বলিয়া গুরু কেশ পরাতাপী, ঋষিকেশে নিবে দিল যদিও প্রতাপী, হে গোবিন্দ মোর দ্বারা যুদ্ধ নাহি হবে, যুদ্ধ ছাড়ি সেই বীর রহিল নীরবে, স্নিগ্ধ হাসি মনোহর ঋষিকেশ বলে, হে ভারত অর্জুনেরে শুনিয়া সকলে, যুদ্ধক্ষেত্রে সৈন্য মধ্যে আসিয়া হাসিয়া, উপদেশ করেন গীতা বিষণ্ণ দেখিয়া, শ্রী ভগবান কহিলেন, অসচ্চ বিষয়ে শোক কর তুমি বীর, প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোন ধীর, পণ্ডিত যে জন হয় সুখ নাহি তার, মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার, তুমি মামি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চিরনিত্য করহ বিচার, পূর্বের এরা নাহি ছিল পরে না থাকিবে, মূর্খের বিচার এই নিশ্চয় জানিবে, দেহ দেহি ভেদ দুই নিত্যানিত্য সেই, কৌমার যৌবন জোড়া পরিবর্তন যে, দেহের স্বকার্য হয় দেহি নিত্য রহে, তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে, শীতুষ্ণ সুখ দুঃখ ইন্দ্রিয় বিকার, ইন্দ্রিয়ের দাস যারা তাহে অধিকার, যেসব অনিত্য বস্তু আসি চলি যায়, সহিষ্ণুতা মাত্র গুণ তাহার উপায়, ব্যথা নাহি দে যারে অনিত্য এইসব, সেজন বুঝিল যেন পুরুষার্থ বৈভব, সম দুঃখ সুখ ধীর অনিত্য ব্যাপারে, অমরত্ব সেই পায় জিতিয়া সংসারে, অসৎ শরীর এই সত্তা নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি যার, উভয় বিচার করি করিল নিশ্চিত, তত্ত্বদর্শী যেই কহে সেই হইত, অবিনাশী সেই বুঝো সর্বত্র বিস্তার, যাহারও ভাবে হয় দেহ মহাভার, ক্ষয় ব্যয় নাহি যার কে মরিতে পারে, আমরেরও মার কিবা করহ বিচারে, নিঃশেষ হইয়া যাবে এই জড় দেহ, নিত্য আত্মা জানো ভালো না মরিবে কেহ, বিনাশী প্রমেয় নহে আত্মা ভালো মতে, সত্য বুঝি দৃঢ় ব্রত হত যুদ্ধেতে, যে জন বুঝেছে আত্মা মরে যেতে পারে, অথবা যে জন বুঝে আত্মা অন্যে মরে, উভয়েই ভ্রমাত্মক কিছু নাহি বুঝে, মরে না মরে না আত্মা জানো বুঝো যুদ্ধে, জনম মরণ নাই হয় নাই হবে নাই, হয়েছিল তাহা নহে আত্মা, অজনিত্য শাশ্বত পুরাতন নিত্য সত্য, শরীরের নাশ নহে মৃত্যু, যে জেনেছে আত্মা নিত্য অজ অবিনাশী, অব্যয় যের আত্মা সর্বদিবানিশী, সে কেন মরিবে অন্যে মূর্খের মতন, সে জানে নিশ্চিত আত্মা মরে না কখন, পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা, একে ছাড়ি অন্য বস্ত্র পরে, পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর সেই ধরে, জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহী নব্য হয়ে পুনর্বার, দেহ দেহি এই ভেদ তাহাতে বা কিবা খেদ, ছাড়ো দুঃখ যুদ্ধ করিবার, অস্ত্রাঘাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা শুন বিজ্ঞ বীর, জল দ্বারা নাহি ভিজে বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জুড়েতে জুয়ায়, অচ্ছেদ্য যে আত্মা হয় অক্লেদ্য অশস্য, চিদানন্দ আত্মা নহে সে পুষ্য, সর্বত্র আত্মার গতি স্থির সনাতন, অচল অটল আত্মা নিত্য সে নূতন, কাটা জ্বালা ভিজা শুকা জোরের অলক্ষণ, জোরের দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন, মন দ্বারা চিন্ত হয় জোরের অলক্ষণ, আত্মা জড় বস্তু নহে অচিন্ত্য কথন, জড়ের অবিকার হয় আত্মা অবিকার, জড় আত্মা বিভিন্নতা শুনো বারবার, যথাযথ আত্মা তত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, বিচার করিবে যবে শোক নাহি রবে, আত্মার অনিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে, যদি তাই মানো তুমি দেহ ঈশ্বরবশ্য, পরিচয় নাহি কিছু আত্মারও নিজস্ব, জন্ম নাহি দেহ মাত্র হয় তবুও তোমার দুঃখ নাহি তবু তাই, জড় দেহ উপজয় অনিবার্য ক্ষয়, ক্ষয় হয়ে জড় দ্রব্য পুনঃ উপজয়, জড় দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নূতন রূপের জন্য অন্য রূপ কয়, এই জড় বিজ্ঞ যদি কর এ বিচার, তথাপি শোকের কথা নহে তিল ধার, জড়ের রূপাদি নাহি পারে না, মধ্যে মাত্র রূপ গুণ সকলই ভাবনা, অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে তোমার দুঃখ কিসের আবার, আশ্চর্য আত্মার কথা না বুঝয়ে যথা তথা, আশ্চর্য তাহার দেখা শুনা, আশ্চর্য কেহ বা বলে আশ্চর্য কেহ বা ছলে, আশ্চর্য তাহার অধ্যাপনা, আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মানে, আশ্চর্য যে আশ্চর্যের কথা, আশ্চর্য হইয়া রহে আশ্চর্য বুঝিতে নহে, আশ্চর্য অতি দুর্লভতা, সিদ্ধান্ত আত্মার কথা শুনো হে ভারত, বেদান্ত আমার কথা শুনো সেই মতো, দেহি নিত্য মরে নাহি সকল দেহের, দেহের অবিনাশ নাহি না সুখে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব, প্রথম ত্রিশটা শ্লোক। তো আমরা চিন্তা করছি আমরা এই ক্লাসে ততটা প্রভুপাদের তাৎপর্য আমরা আলোচনা করব, প্রভুপাদের তাৎপর্যে কী বিষয় আছে ওখানে একটা ইঙ্গিত দেওয়া হবে যে তাৎপর্যে এই এই বিষয় আছে, কিন্তু সেই বিষয়গুলি আর ততটা আমরা ব্যাখ্যা করার সময় নেই এখানে। শুধুমাত্র এই বিষয়ে যদি কোনো বিষয় জটিল থাকে তাহলে সেটা আমরা আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব, কিন্তু মূলত আমরা জোর দিব, গুরুত্ব দেব যে আসলে ভগবদ গীতা কী, গীতার মধ্যে গীতার যে প্রবাহটা কীভাবে যাচ্ছে গীতাটা আমরা কীভাবে বুঝতে পারি। তো শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ের শিরোনাম দেওয়া হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ প্রভুপাদ ইংরেজিতে বলছেন কন্টেন্টস অফ দ্য গীতা সামারাইজড, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ে ভগবদ গীতার পুরো সারমর্ম দেওয়া আছে। ভগবদ গীতা আসলে কী তা আমরা দ্বিতীয় অধ্যায় ভালো করে বোঝার মাধ্যমে বুঝতে পারি। তো প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের সঙ্গতিটা কী? সঙ্গতি, আচার্যরা সঙ্গতি প্রদান করেন, সঙ্গতি মানে হচ্ছে সম্পর্ক। আগের শ্লোকের সাথে পরের শ্লোকের সম্পর্ক কী, আগের অধ্যায়ের সাথে পরের অধ্যায়ের সম্পর্ক কী, এটাকে বলা হচ্ছে সঙ্গতি। তো বিশেষত ছিল শ্রীধর স্বামীপাদ, তিনি তার গীতাভাষ্যে শুভদিনী ভাষ্যে এই গীতার সঙ্গতিটা খুব সুন্দর করে প্রদান করেন। তো এমনিতে গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সম্পর্ক প্রদান, সঙ্গতি প্রদান করা হচ্ছে। সে প্রথম অধ্যায়ে কী দেখলাম আমরা, যে যুদ্ধ এড়ানোর জন্য অর্জুন কিছু কারণ প্রদান প্রদর্শন করছেন, যে আমি এই এই কারণে যুদ্ধ করতে চাই না। একটু বেশি শব্দ করছে, একটু কমিয়ে দিলেন। এই সব কারণে আমি যুদ্ধ করতে চাই না তিনি বললেন। তো এখন তিনি কি হলো, তার যে সম্পর্ক ভগবানের সাথে, বন্ধুর সম্পর্ক থেকে তা গুরু শিষ্য সম্পর্কে পরিণত হতে যাচ্ছে। তিনি অনেক যুক্তিযুক্তিপূর্ণভাবে, আমরা আগের শ্লোকেও দেখেছিলাম, আগের অধ্যায়েও দেখেছিলাম, যে ভগবান বলছেন যে ছয় জনের আততায়ীকে হত্যা করা এটা বৈধ, অর্থশাস্ত্রে বলা আছে সেটা। কিন্তু অর্জুন করছেন কি, তিনি ধর্মশাস্ত্র থেকে উদ্ধৃতি প্রদান করছেন, প্রদান করে বলছেন না, ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যে আততায়ী যদি আত্মীয় স্বজন বা গুরুবর্গ তারা হন তাহলে তাদেরকে হত্যা করা যাবে না। তো মনে হচ্ছে অর্জুন তিনি শাস্ত্র যুক্তির দ্বারা তিনি তর্ক প্রদান করছেন। তিনি পরবর্তীতে বলা হচ্ছে, মনে হচ্ছে তিনি যেন তার করুণা যুক্তি এবং শাস্ত্রের ভিত্তিতে তিনি তর্ক প্রদান করছেন। কিন্তু কেউ যদি করুণা যুক্তি এবং শাস্ত্রের ভিত্তিতে তর্ক প্রদান করে সিদ্ধান্ত দেয় তাহলে সেই সিদ্ধান্তের ফলটা কীরকম হওয়া উচিত? সেই সিদ্ধান্ত কেউ যদি কথা বলে তার কথা যদি শাস্ত্রের ভিত্তিতে হয়, করুণার যথাযথ করুণার ভিত্তিতে হয় এবং প্রকৃষ্ট যুক্তির ভিত্তিতে হয় তাহলে তার ফলটা কেমন হওয়া উচিত? তিনি নির্লিপ্ত থাকবেন, তিনি একদম নিশ্চিত থাকবে, সুনিশ্চিত থাকবেন সেই ফল সম্বন্ধে এবং তিনি যথাযথ সিদ্ধান্ত পাবেন। কিন্তু এখানে অর্জুনের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে। যদিও অর্জুন মনে করছেন তিনি শাস্ত্রের ভিত্তিতে, করুণার ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে তিনি তর্ক দিচ্ছেন, কিন্তু তারপরে কী হচ্ছে, অর্জুন বিভ্রান্ত হয়ে গেছেন, আরও সিদ্ধান্তহীন হয়ে গিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারি যে না, অর্জুনের সিদ্ধান্তগুলি যথাযথ শাস্ত্রের ভিত্তিতে ছিল না বা করুণা বা যুক্তির ভিত্তিতে ছিল, সেটাই কৃষ্ণ প্রমাণ করবেন 13-14 শ্লোক থেকে। তো এই অধ্যায়ে প্রথম 10টা শ্লোকে আমরা দেখতে পাবো যে অর্জুন আরও কিছু যুক্তির কথা বলছেন, আরও আরেকটা যুক্তি বাকি রয়ে গেল, সেটা হচ্ছে কি, সিদ্ধান্তহীনতা। অর্জুন যে সিদ্ধান্তহীন হয়ে পড়েছেন, প্রথম 4টা যুক্তি দেখিয়েছিলেন, প্রথম 4টা যুক্তি কী কী ছিল, প্রথমটা ছিল করুণা, তিনি করুণার প্রদর্শন করছেন যে এরা হচ্ছে আমার আত্মীয় স্বজন, তাদেরকে কীভাবে আমি হত্যা করতে পারি, করুণা। দ্বিতীয় যুক্তি কী ছিল, নিমিত্তানি বিপরীতানি, উপভোগ, যে আমি যুদ্ধ করব কেন, রাজ্য লাভ করার জন্যে, রাজ্য লাভ করব কেন, রাজ্য ভোগ করার জন্য, রাজ্য ভোগ কাদেরকে নিয়ে করব, আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তো যেই আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমি রাজ্য ভোগ করব আর রাজ্য ভোগের জন্য রাজ্য লাভ করব, রাজ্য লাভের জন্য যুদ্ধ করব, সেই আত্মীয়দেরকে আমাকে হত্যা করতে হবে এখন। তাই তাদেরকে যদি হত্যা করতে হয় আমার এখন, তাহলে আমি রাজ্য ভোগ করব কিভাবে? তাই আমি যেহেতু উপভোগ করতে পারবো না রাজ্য, তাই আমি রাজ্য চাই না, দ্বিতীয় যুক্তি। তৃতীয় যুক্তি কী ছিল, পাপের ভয়, এদেরকে হত্যা করলে পাপ হবে, গুরুবর্গ আত্মীয় স্বজনকে হত্যা করলে পাপ হবে। চতুর্থ যুক্তি কী ছিল, পারিবারিক সংস্কৃতি নষ্ট বা কুলক্ষয় হবে, কুলক্ষয় হলে কুলধর্ম বিনষ্ট হবে, কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হবেন, বর্ণসংকরের উৎপত্তি হবে, বর্ণসংকরের উৎপত্তি হলে কি হবে, পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাবে, তখন কি হবে, কুলক্ষয়কারী এবং পূর্বপুরুষেরা সকলে নরকে যাবেন। তো মনে হচ্ছে এই যুক্তিগুলো তিনি যথাযথ শাস্ত্রের ভিত্তিতে প্রদান করছেন, কিন্তু পঞ্চম যুক্তি কি দিচ্ছেন তিনি, সিদ্ধান্তহীন। এই চারটা যুক্তি দেখানোর পরে পাঁচ নম্বরে তিনি বলতে আমি সিদ্ধান্তহীন, তখন তিনি শিষ্য স্নেহম সাধি মহামতাম্রপণ্যম, এটা আমরা প্রথম দশটা শ্লোকে দেখতে পারবো যে কৃষ্ণের কাছে অর্জুন আত্মসমর্পণ করছেন, শরণাগতি করছেন। পরের কুড়িটা শ্লোকে এগারো থেকে ত্রিশ পর্যন্ত দেখতে পাবো আমরা দ্বিতীয় বিভাগে। এই অধ্যায়ের মূল শিরোনাম, মূল থিম হচ্ছে ভগবান অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো, সব কিছুর মূলে একটাই কথা, সিদ্ধান্ত একটাই, তুমি যুদ্ধ করো, স্বধর্ম ত্যাগ করো না, যুদ্ধ করো। তো এগারো থেকে ত্রিশ নম্বর শ্লোকে বলছেন তুমি জ্ঞান লাভ করো, তুমি যে যুক্তিগুলো দিচ্ছ যুক্তির কারণ হচ্ছে তুমি অজ্ঞান, অজ্ঞতার প্রদর্শন করছো, জ্ঞানের অভাব, দেহ এবং আত্মার মধ্যে তোমার যথাযথ পার্থক্য জ্ঞানের অভাব, তাই তুমি দেহ এবং আত্মার মধ্যে যথাযথ পার্থক্য জ্ঞান লাভ করো এবং তারপর তিনি যুদ্ধ, তারপর তুমি যুদ্ধ করো, এই সেকশনে বললেন। এটা একটা, যেমন কাউকে আমরা বুঝাই, সান্ত্বনা দিই বা বুঝাই কাউকে, তখন বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাই, একটার পরে একটা যুক্তি, আচ্ছা মনে করো এটা, এটা হলে এই জিনিসটা করা উচিত, তারপরে মনে করো আরেকটা, ওটা হলেও এটা করা উচিত, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝাই আমরা। তো একটা দৃষ্টিকোণ হচ্ছে তুমি জ্ঞান লাভ করে যুদ্ধ করো, তারপরে তিনি একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত তিনি বলছেন না তুমি কর্মকাণ্ড অনুশীলন করে যুদ্ধ করো। তুমি যে বলছিলে আগের অধ্যায়ে যে আমি তো এদেরকে ছাড়া উপভোগ করতে পারবো না, সেটা তিনি এখানে ইয়ে করছেন, নিরাশ কর। প্রথমটা ছিল কি যুক্তি, ছিল করুণা, করুণাটা তিনি খণ্ডন করছেন কোন সেকশনে, এই সেকশনে, যে তুমি জ্ঞান লাভ করে যুদ্ধ করো, তুমি যে করুণা করছো এটা যথাযথ শাস্ত্রের ভিত্তিতে না, এটা দেহাত্মের বুদ্ধির ভিত্তিতে, তাই তুমি সেই দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করো, জ্ঞান লাভ করো এবং করুণা পরিত্যাগ করে যুদ্ধ করো। দ্বিতীয় যুক্তি ছিল উপভোগ, উপভোগ করতে চেয়েছিলেন তিনি, তো তখন সেটাকে তিনি নিরাশ খণ্ডন করছেন এই পরের সেকশনে, তুমি কর্মকাণ্ড অনুশীলন করো, কর্মকাণ্ডের মাধ্যমে তুমি কি করবে, যুদ্ধ করলে তুমি স্বর্গ লাভ করতে পারবে, রাজ্য লাভ করবে, না হয় স্বর্গ লাভ করবে, উপভোগ তুমি করতে পারবে, কর্মকাণ্ড লাভ করো তুমি। তারপরে এটা দিলেন, তারপরে আরেকটা দৃষ্টিকোণ দিচ্ছেন কি, তুমি বুদ্ধিযোগ লাভ করে যুদ্ধ করো, বুদ্ধিযোগ, অর্জুন বলছেন পাপের ভয় হবে, পাপের ভয় হবে ঠিক আছে, কিন্তু এটা তুমি যথাযথ বুদ্ধিযোগ লাভ করে, ফলের আশা না করে, ফলের আশা না করে নিষ্কাম কর্মযোগ অনুশীলন করে তুমি যুদ্ধ করো। তিন নম্বর দৃষ্টিকোণ দিচ্ছেন উনচল্লিশ থেকে তেপ্পান্ন নম্বর শ্লোক পর্যন্ত, 39-53, তো বুদ্ধিযোগ লাভ করে নিষ্কাম কর্মযোগ লাভ করে যুদ্ধ করো। তারপর সবশেষ তিনি বলছেন ঠিক আছে, চার নম্বর যুক্তি কী ছিল অর্জুনের, কুলক্ষয়, পারিবারিক সংস্কৃতি বিনষ্ট হবে, নরকে যাবে, তখন ভগবান কী বলছেন, স্থিতপ্রজ্ঞ হয়ে যুদ্ধ করো, এগুলো এইসব বিষয়ে নিয়ে মাথা ঘামিও না। প্রথম যুক্তি কী ছিল, করুণা, তো করুণাকে খণ্ডন করার জন্য ভগবান কী যুক্তি দিলেন, জ্ঞান, যে তোমার করুণা হচ্ছে দেহাত্ম বুদ্ধির ভিত্তিতে, তাই তুমি জ্ঞান লাভ করে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হও এবং করুণা পরিত্যাগ করো। দ্বিতীয় যুক্তি কী ছিল, উপভোগ, সেটার জন্য কী দিলেন তিনি, কর্মকাণ্ড, তুমি যে তুমি বলছো তুমি এদেরকে হত্যা করলে উপভোগ করতে পারবে না, কিন্তু যদি তুমি কর্মকাণ্ড লাভ করে যদি যুদ্ধ করো, তাহলে তুমি যুদ্ধ করলে কী হবে, যদি রাজ্য লাভ করো ভোগ করতে পারবে, যদি রাজ্য লাভ না করে মৃত্যু হয় তোমার, স্বর্গে গিয়ে ভোগ করতে পারবে, তাই তুমি ভোগ করতে পারবেই। তৃতীয় যুক্তি কী ছিল, পাপের ভয়, তো সেই ভয় থেকে মুক্ত করার জন্য কী বললেন, তুমি নিষ্কাম কর্মযোগ লাভ করে যুদ্ধ করো, এই ফলের প্রতি চিন্তা আসক্ত হয় না। আর চতুর্থ যুক্তি হচ্ছে কুলক্ষয়, নরকে যাবে সবাই, তো সেটাকে মুক্ত করার জন্য তিনি কি খণ্ডন করলেন, স্থিতপ্রজ্ঞ হো, সমাধিস্তরে উন্নীত হো, এগুলোর দ্বারা তুমি বিভ্রান্ত হয়ো না, তো এইভাবে ভগবান এই অধ্যায়ে এগুলো খণ্ডন করছেন। এখন প্রথম শ্লোকটার অনুবাদ একজন পড়ুন। তো আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ শোক সন্তপ্ত অর্জুনকে ব্রহ্মবিদ্যার দ্বারা সান্ত্বনা প্রদান পূর্বক স্থিতপ্রজ্ঞের লক্ষণ নির্ধারণ করবেন, ব্রহ্মবিদ্যার জ্ঞান প্রদান করবেন এবং স্থিতপ্রজ্ঞ কি তার লক্ষণ তিনি নির্ধারণ করবেন এখানে। তো আগের অধ্যায়ে আমরা কি দেখেছিলাম, শেষ পর্যন্ত কি হচ্ছিল, অর্জুন
তিনি কি করলেন, 46 নম্বর শ্লোকে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ পরিত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে তিনি রথপরি উপবেশন করলেন, রথে বসে গেছেন তিনি যে আমি যুদ্ধ করবো না এরকম বলে। তো এখন এই অধ্যায় শুরু করছেন যে তারপর কি ঘটল, অর্জুন সেটা বলার পর আসলে কি ঘটেছিল এই অধ্যায় শুরু করছেন। তারপর সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুত্যক্ত দেখে এবং ব্যাকুল অষ্টচিত অষ্টসিক্ত অবস্থা দর্শন করে ভগবানের উক্তি ভগবান বলতে শুরু করলেন এই শ্লোক থেকে। তো তাৎপর্য আসলে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে আসলে জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। জাগতিক করুণা প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। তো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন মধুসূদন, তাৎপর্যপূর্ণ শব্দ, ভগবানকে মধুসূদন নামে ইঙ্গিত সম্বোধন করা হচ্ছে। কেন না, কারণ ভগবান মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। তাই এখানে অর্জুন বুঝাতে চাইছেন যে আমার হৃদয়ে অজ্ঞতারূপ যে দৈত্য এখন প্রবেশ করেছে, আপনিও সেই অজ্ঞতারূপ দৈত্যকে হত্যা করুন। আপনি মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, এখন আমার অজ্ঞানতারূপী দৈত্যকে হত্যা করুন। এই জন্য মধুসূদন নামে ইঙ্গিত করছেন। প্রভুপাদ আরও বলছেন যে মানুষকে কীভাবে করুণা প্রদর্শন করতে হয় তাকেও জানে না। উদাহরণ দিচ্ছেন যে কেউ মানুষ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, সেই মানুষকে করুণা প্রদর্শন করাটা কি, তাকে বাঁচানো আমরা। কিন্তু কেউ যদি গিয়ে তার পরনের কাপড়টা নিয়ে আসে, তার কোটটা খুব দামি, কোটটা বাঁচাই আমি, তাহলে কীরকম হবে? সেটা ব্যাপারটা হচ্ছে এরকম। তো দ্বিতীয় অধ্যায়ে মূলত কি আলোচনা করেছে প্রভুপাদ, তাৎপর্যে বলছেন গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি ও কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না, এটা ভগবান এই অধ্যায়ের মূল শিরোনাম। দু থেকে তিন শ্লোক অনুবাদগুলি পড়ুন। তিন নম্বরটা করুন।
হে পার্থ, এই সম্মানহানিকর ত্রিবত্তের বশবর্তী হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্ত, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও,
উঠে দাঁড়াও। তো অর্জুন এখন ভগবানকে ভর্ৎসনা করছেন, তিরস্কার করছেন। অর্জুন ভগবান কৃষ্ণ ভগবানকে তিরস্কার করছেন, কৃষ্ণ অর্জুনকে তিরস্কার করছেন, কৃষ্ণ অর্জুনকে তিরস্কার করছেন। কীভাবে তিরস্কার করছে, তুমি অনার্য, যে মানুষ জীবনের মূল্য বুঝে না, অনার্য, ক্লৈব্য, তুমি ক্লীবত্ব নপুংসক, পৌরুষত্ব নেই তোমার, হৃদয় দুর্বল, তোমার হৃদয় দুর্বল। তো একজন ক্ষত্রিয়কে যদি বলা হয় তুমি নপুংসক ক্লীব, তাহলে কেমন হবে তার জন্য? তো এক কথা ভগবান একদম কড়া কথা, কঠোর কথা বলছেন এখানে, কঠোর কথা বলে তাকে সম্বোধন করছেন এবং তার অজ্ঞতা দূর করার চেষ্টা করছেন। এখানে পার্থ বলে সম্বোধন করছেন তাকে, যাতে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে হে অর্জুন, তুমি হচ্ছে বসুদেবের ভগিনী পৃথার পুত্র, তা আমার সাথে তুমি আত্মীয়তার সম্বন্ধে সম্বন্ধিত, আমার আত্মীয় হয়ে কীভাবে তুমি বা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে কীভাবে তুমি এরকম চিন্তা করলে পারলে? প্রভুপাদ তিন নম্বর তাৎপর্যে বলছেন যে ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে তাকে বলা হয় ক্ষত্রবন্ধু বা অযোগ্য ক্ষত্রিয় সন্তান। যদি ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করে কেউ ব্রাহ্মণের গুণ লাভ না করে তাহলে সে হচ্ছে ব্রহ্মবন্ধু, সে কুখ্যাত এই জগতে। তো কৃষ্ণ অর্জুনের বন্ধু হিসেবে তিনি চান না যে অর্জুন কুখ্যাতি লাভ করুন ক্ষত্রিয়ের অযোগ্য সন্তান হিসেবে। তাই তিনি বলছেন কেন তুমি সেরকম করছো, চিন্তা করছো। দু নম্বর শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ বলছেন ব্রহ্ম পরমাত্মা ভগবান সত্যত্ব প্রদান করছেন, পরম সত্যের ত্রিবিধ প্রতীতি, ব্রহ্ম পরমাত্মা ভগবান বদন্তি তত্ত্ব বিদ্যস্তত্ত্বম ইয়ৎ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ডিটেলস আলোচনা করেছেন এটা। জাস্ট উদাহরণ দেওয়া হচ্ছে সূর্যলোক, সূর্যরশ্মি, সূর্যালোক, সূর্যমণ্ডল, ঠিক যেরকম সূর্যকে আমরা দেখতে পাচ্ছি, সূর্যের রশ্মি আমাদের গায়ে লাগছে, এটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। তারপর সূর্যলোক হচ্ছে পরমাত্মা আর সূর্যদেব, সূর্যদেব আছেন বা সূর্যগোলক আর সূর্যমণ্ডল সেটা হচ্ছেন পরমেশ্বর ভগবান। আরও উদাহরণ দেওয়া হচ্ছে পাহাড় থেকে, দূর থেকে পাহাড়কে দেখলে মনে হবে একটা মেঘের মতো, কাছে গেলে মনে হবে শুধু গাছপালা আছে সবুজ, একদম কাছে গেলে দেখা যাবে সেখানে গাছ আছে, মানুষ আছে, ঘরবাড়ি আছে, ব্রহ্ম পরমাত্মা ভগবান। তো সেই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদে বিস্তৃত বর্ণনা করা হচ্ছে ব্রহ্ম পরমাত্মা ভগবান মানে কি, ভগবানের ত্রিবিধ প্রতীতি। জ্ঞানীরা কোন কোন উপলব্ধি লাভ করে, ব্রহ্ম উপলব্ধি লাভ করে, যোগীরা কি লাভ করে, পরমাত্মা, আর ভক্তরা লাভ করেন ভগবান, ভগবান উপলব্ধি। আরও বলা হচ্ছে সচ্চিদ আনন্দ ভগবান। তো ব্রহ্ম উপলব্ধি মানে হচ্ছে সৎ, পরমাত্মা উপলব্ধি মানে হচ্ছে সৎ আর চিত দুটা, আর ভগবান উপলব্ধি মানে হচ্ছে সচ্চিদ আনন্দ, তিনটা একসাথে। তাই ভগবান উপলব্ধির মাধ্যমে কেউ পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করতে পারেন, ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, ব্রহ্ম পরমাত্মা ভগবান। সেই সম্বন্ধে সেই অধ্যায় আর ডিটেলস বর্ণনা করা হচ্ছে ব্রহ্ম পরমাত্মা ভগবান কি। তারপরে ভগবানের সংজ্ঞা প্রদান করা হচ্ছে, সমগ্র ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে আছেন তিনিই হচ্ছেন ভগবান। ব্যাসদেবের পিতা পরাশর মুনি তার প্রদান করেছিলেন, সেই ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো অনেকে বলেন ভগবান কে, এখানে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচা, শ্রী ভগবান বলছেন। তো শ্রী ভগবান উবাচা বলে কে বলছেন এখানে, আসলে কৃষ্ণ বলছেন। তো যদি বলি শ্রী ভগবান উবাচো আর দেখতে পাচ্ছি কৃষ্ণ বলছেন, তার মানে কৃষ্ণকে, কৃষ্ণই হচ্ছেন ভগবান। সহজ কথা, সহজ যুক্তি। গীতায় বলা হচ্ছে শ্রী ভগবান উবাচো, আবার এখানে বলা হচ্ছে কৃষ্ণ বলছেন, তার মানে সহজ কথা হচ্ছে কৃষ্ণই হচ্ছেন ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। তারপরে এই শ্লোক বলা হচ্ছে এত চামসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই শ্লোককে বলা হচ্ছে ভাগবতমের পরিভাষা সূত্র, পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র মানে কি, পরিভাষা সূত্র মানে হচ্ছে না সেটা না, পরিভাষা মানে হচ্ছে পরিভাষা না সেটা হচ্ছে প্রতিশব্দ, আর পরিভাষা মানে হচ্ছে কোনো কিছুর সংজ্ঞা কীভাবে ডিফাইন করবেন, সংজ্ঞা কীভাবে দেবেন। যেমন এটা একটা কি, এটা একটা কাগজ, কাগজের সংজ্ঞা কীভাবে দেবেন আপনি পরিভাষায়, কাগজের পরিভাষাটা কী, কাগজ বলতে এটাকে বুঝায় এক কথায়, অন্য কিছু হতে পারে না। যদি যদি আপনি কোনো কিছু ব্যাখ্যা করেন যদি এই কাগজের পরিভাষার সাথে মিলছে না তাহলে সেটা কাগজ না। মিশে এটার মূল সংজ্ঞা, এটা মূল বিষয়টা কী, মূল সূত্র, এটা হচ্ছে পরিভাষা। তো আচার্যরা ব্যাখ্যা করছেন ঠিক যেরকম ঘরেরটা অন্ধকার আছে রাতের বেলা, একটা প্রদীপ রাখলাম এখানে আমি, মোমবাতি, সেই মোমবাতির আলোটা সারা ঘরকে আলোকিত করবে এক জায়গায় থেকে। তো এইভাবে পরিভাষা সূত্র হচ্ছে কোনো শাস্ত্রের একটা কোণায় অবস্থান করে পুরো শাস্ত্রটাকে আলোকিত করে। তো শ্রীমদ্ ভাগবতমের পরিভাষা সূত্রকে বলা হচ্ছে, অন্য কথায় বলতে গেলে পরিভাষা সূত্র হচ্ছে এই গ্রন্থটির মূল সূত্র, রাজার মতো, সম্রাটের ন্যায়। আর বাকি যত সমস্ত সূত্র আছে, যেমন আমরা প্রথম দিন বলেছিলাম আমাদের মূল সূত্র পরিভাষা সূত্র কি, ভক্তির স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন যাওয়াত উচিত, সর্বে বিধি নিষেধ আসুর এতয়োর এব কিঙ্করা। এই দুটা নিয়ম সবসময় কৃষ্ণকে মনে করতে হবে এবং তাকে ভুলে যাওয়া যাবে না, এটা হচ্ছে মূল পরিভাষা। বাকি যত সমস্ত নিয়ম আছে সেগুলি হচ্ছে এই দুটা বিধিনিষেধের অনুগামী। কিঙ্কর, দাস, দাসের কাজ হচ্ছে প্রভুর অনুগমন করা। যদি সেই দাস বা সেবক প্রভুর সেবা না করে, প্রভুর অনুগমন না করে, তাহলে সেই দাসকে আমরা কী করবো, পরিত্যাগ করব। তো একইভাবে পরিভাষা সূত্র হচ্ছে সেরকম, রাজার ন্যায়, বাকি সবাই হচ্ছে তার সেবক বা কিঙ্করের ন্যায়। তাই বাকি সেবকদের কাজ হচ্ছে কি, রাজাকে অনুগমন করা। যদি অনুগমন না করে তাহলে কি হবে, পরিত্যাগ করবো তাদেরকে, বুঝতে হবে সেটার অন্য কোনো অর্থ আছে, আমাদের রাজাকে গ্রহণ করতে হবে। একইভাবে এই শ্লোককে বলা হচ্ছে শ্রীমদ ভাগবতমের পরিভাষা সূত্র। কেন, এতে চামস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতমে অনেক কিছু ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু মূল সূত্র হচ্ছে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীমদ ভাগবতম এটাই স্থাপন করা হচ্ছে। তো আমরা আমাদের সেই এখানে দেখুন তো ওটা আছে মনে হয় আমনায় ইয়েটা দেখা, দশমূল শিক্ষা, দশমূল শিক্ষা আমরা দেখিয়েছিলাম দশটা শিক্ষা, তার মধ্যে কোন শিক্ষার মধ্যে আসছে সেটা, এক থেকে দশ পর্যন্ত, এটা না, এটা না, এখানে আছে না, এখানে কি করেছে, দশমূল শিক্ষা আমরা আলোচনা করছিলাম, দশমূল শিক্ষার মধ্যে কুল কোন শিক্ষার মধ্যে আসছে সেটা, যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হরিমিহ পরম, হরি হচ্ছেন পরম আরাধ্য ভগবান ব্রজেশত নয়স, তিনিই হচ্ছেন একমাত্র পরম আরাধ্য, এটি হচ্ছে মূল সিদ্ধান্ত। তাই শ্রীমদ্ ভাগবতমের মূল সিদ্ধান্ত হচ্ছে এটা। কেন এটা এরকম বলা হচ্ছে, কারণ দেখবেন ভাগবতমের চতুর্থ স্কন্ধ যারা পড়েছেন, চতুর্থ স্কন্ধে দক্ষ আর দক্ষ রাজা আর সতী শিবের মধ্যে যে উপাখ্যান আছে, তো সেখানে হয় কি, দক্ষকে হত্যা করার পর, দক্ষের মুণ্ডপাত করার পর শিব করছেন কি, তিনি কৈলাসে গিয়ে বসে আছেন, আর তখন কি হয়, ব্রহ্মাজি অন্যান্য দেবতাদেরকে নিয়ে কৈলাসে যান, এবং সেখানে গিয়ে তিনি শিবের মাহাত্ম্য বর্ণনা করছেন এমনভাবে যে আপনি হচ্ছেন পরমেশ্বর, আপনি হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্তা, আপনি হচ্ছেন সৃষ্টির আদি মধ্য অন্ত, আপনার মধ্য থেকে প্রলয় হয়, সৃষ্টির স্থিতির প্রলয় হয়, এমনভাবে শিবের মাহাত্ম্য করছেন যেন মনে হচ্ছে শিবই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভাগবতমে আছে সেটা চতুর্থ স্কন্ধের শুরুতে। তো যারা শিবের ভক্ত তারা ভাগবতমের এই অধ্যায়গুলি তারা এটা প্রকাশ করে, ইন্টারনেটে একটা আছে, ওয়েবসাইট আছে তাদের, তো সেখানে তারা এই অধ্যায়গুলি দিয়ে তারা বলে দেখুন ভাগবতমেই বলা হচ্ছে শিব ভগবান, ভাগবতমেই ব্যাখ্যা করা হচ্ছে শিব ভগবান এই শ্লোকগুলি দিয়ে। তো এই জন্য বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আমাদের পরিভাষা সূত্রের সাথে মিলাতে হবে, পরিভাষা সূত্রে কি বলা হচ্ছে আর এখানে কি বলা হচ্ছে। পরিভাষা সূত্রে বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন ভগবান, কিন্তু এখানে হচ্ছে শিব শিব হচ্ছেন ভগবান, তাহলে আমরা কি বুঝবো যে না এখানে যেটা বলা হচ্ছে শিব ভগবান এটা অন্য কোনো ইনসিডেন্টাল আকস্মিক ঘটনা প্রবাহে কোনো একটা কিছু বলা হচ্ছে যার অন্য কোনো অর্থ আছে, এটা প্রকৃত সত্য না, এটা মূল সত্য না। যেমন মহাভারতে ব্যাখ্যা করা হচ্ছে পাণ্ডবেরা কোথায় গেছেন, মৃত্যুর পর স্বর্গে গেছেন, আর ভাগবতের প্রথম স্কন্ধে কী ব্যাখ্যা করা হচ্ছে, পাণ্ডবেরা কোথায় গেছেন, ভগবতধামে গেছেন। তো এখন কথা হচ্ছে কেন এরকম বলা হচ্ছে, কারণ মহাভারতের অডিয়েন্স বা শ্রোতা হচ্ছেন নিচু লেভেলের, শ্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম, বা প্রভুপাদ বলছেন একজন অপদার্থ ব্রাহ্মণ মুখে জন্মগ্রহণকারী অপদার্থ সন্তানদের জন্য প্রভুপাদ এই মহাভারত ব্যাখ্যা করা হচ্ছে, ভাগবতমের এই তৃতীয় স্কন্ধের একটা তাৎপর্য বলছেন। তো তাদেরকে যদি বলা হতো যে পাণ্ডবেরা ভগবতধামে গেছেন, তখন বললেন ভগবতধাম কি, ওটা কোথায়, তার জানেই না। তাই তাদেরকে বলা বোঝানোর জন্য বলা হচ্ছে পাণ্ডবেরা স্বর্গে গিয়েছেন, কিন্তু শ্রীমদ ভাগবতমে কি বলা হচ্ছে, পাণ্ডবেরা ভগবতধামে গিয়েছেন। তাই শ্রীমদ ভাগবতমকে বলা হচ্ছে নির্ণায়ক শাস্ত্র, আর অন্যান্য শাস্ত্রকে বলা হচ্ছে নির্ণীত শাস্ত্র। নির্ণায়ক মানে কি, যেমন আমরা 5 কিলো চাল মাপি দোকানে, মুদির দোকানে 5 কিলো চাল দিন আমাকে, 5 কেজি চাল দিন, তো চালটা কীভাবে মেপে দেবে, বাটখারার মধ্যে মাপবে, তো মাপকের মধ্যে, বাটখারার মধ্যে কী থাকে, দুদিকে দুটা পাত্র থাকে, তো এক পাত্রের মধ্যে কী রাখে, চাল, আর আরেক পাত্রের মধ্যে কী থাকে, একটা বাটখারা বা একটা পাথর রাখে, 5 কেজি ওজনের পাথর রাখে। তো ওই পাথরটাকে বলা হয় নির্ণায়ক, ওই পাথরের ভিত্তিতে আমরা নির্ণয় করতে পারি যে এটা চাল 5 কিলো হলো কি না, পাথরের ভিত্তিতে, পাথরটা মূল গুরুত্বপূর্ণ এখানে, যদি পাথরে কম হয় চালটা কম হয়, পাথরে বেশি হলে চালটা বেশি হবে, পাথরকে বলা হচ্ছে নির্ণায়ক, আর চালটাকে বলা হচ্ছে কি, নির্ণীত। তো একইভাবে শ্রীমদ ভাগবতমকে বলা হচ্ছে নির্ণায়ক, আর অন্য শাস্ত্রগুলো বলা হচ্ছে নির্ণীত, অর্থাৎ যদি কোনো শাস্ত্রে কোনো কিছু বলা হচ্ছে, মহাভারত রামায়ণ বা অন্যান্য কোনো পুরাণে কোনো একটা কিছু বলা হচ্ছে, তাহলে সেটাকে আমরা কীভাবে মাপব, শ্রীমদ ভাগবতমের সাথে তুলনা করে। তো শ্রীমদ ভাগবতমে কী সিদ্ধান্ত দেওয়া হচ্ছে আর এখানে কী সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, যদি এই সিদ্ধান্তটা, এই পুরাণের সিদ্ধান্তটা, এই উপনিষদের সিদ্ধান্তটা, এই রামায়ণ মহাভারতের সিদ্ধান্তটা ভাগবতমের সাথে মিলছে, তাহলে সেটা আমরা গ্রহণ করব, আর যদি না মিলে তাহলে আমরা বুঝবো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এটা বলা হচ্ছে, এটা আমরা এড়িয়ে সামনে এগিয়ে যাব। এই হচ্ছে শাস্ত্র অধ্যয়নের নিয়ম, নাহলে বলা হলবে, অনেকে প্রশ্ন করেন এরকম, মহাভারতে বলা হচ্ছে এটা, ভাগবতে বলা হচ্ছে এটা, কেন এরকম, পুরাণে বলা হচ্ছে এটা, ভাগবতে বলা হচ্ছে কেন এরকম, সহজ কথা হচ্ছে এরকম বলা হচ্ছে এরকম অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, অন্য কোনো কিছুর উপরে গুরুত্ব প্রদান করার জন্য, বা তাদের অডিয়েন্স শ্রোতা ছিল ভিন্ন, তাই তাদেরকে সন্তুষ্ট করার জন্য অন্য একটা লেভেলে বলা হচ্ছে। ঠিক যেরকম যদি বলা হয়, যেমন ভগবান সম্বন্ধে এখানে বলা হচ্ছে, ভগবানকে কোথাও বলা হচ্ছে কৃষ্ণ ভগবান, কোথাও বলা হচ্ছে নারায়ণ ভগবান, যেমন চৈতন্য ভাগবতমে বলা হচ্ছে মহাপ্রভু হচ্ছেন কে, বিষ্ণু, ক্ষীরোদক্ষয় বিষ্ণু, মহাপ্রভুকে বিষ্ণু বলা হচ্ছে, উনি কি বিষ্ণু? কৃষ্ণ স্বয়ং, তাহলে কেন ওনাকে বিষ্ণু বলা হলো? তো এটা কি ঠিক না ভুল? কিভাবে ঠিক সেটা? কারণ কৃষ্ণর মধ্যে, ঠিক যে উদাহরণ দেওয়া হচ্ছে, আমার হাতে 500 টাকার নোট আছে, মনে করো আমার হাতে 500 টাকার নোট আছে, তো এখন কেউ যদি বলে যে আপনার হাতে 50 টাকা আছে, এটা কি ঠিক না ভুল? কিভাবে ঠিক? 500 টাকার মধ্যেই 50 টাকা আছে। কেউ যদি বলে আমার হাতে 5 টাকা আছে, এটা কি ঠিক না ভুল? ঠিক। কেউ যদি বলে আপনার হাতে 500 টাকা আছে, তাহলে ঠিক। কিন্তু সবটার মধ্যে কোনটা সব থেকে বেশি ঠিক? 500 টাকা, এক্স্যাক্টলি, সঠিকভাবে ঠিক। এখন যদি আমার হাতে 5 টাকা থাকে আর যদি কেউ বলে আমার হাতে 500 টাকা, এটা কি ঠিক না ভুল? ভুল। তো একইভাবে যখন কৃষ্ণ আসেন, তখন সমস্ত অবতারেরা কৃষ্ণের মধ্যে মিলিত হন। তাই তখন যদি কেউ বলে উনি বিষ্ণু, ক্ষীরোদক্ষ এই বিষ্ণু, গর্ভদক্ষ এই বিষ্ণু, উনি রাম, নৃসিংহ, কেন ভুল নেই, কারণ কৃষ্ণের মধ্যে সবাই আছেন অলরেডি। মহাপ্রভু যখন এসছেন, মহাপ্রভুর মধ্যে সমস্ত অবতারেরা আছেন এখানে। তাই এখানে কেউ যদি তাকে ক্ষীরোদক্ষ এই বিষ্ণু বলে, গর্ভদক্ষ, এখানে কোনো ভুল নেই, ঠিক। আর কেন বৃন্দাবন দাস ঠাকুর সেরকম বলছেন? কারণ তখন সবাই বিষ্ণু ভক্ত ছিল, তাই তাদেরকেও চৈতন্য ভাগবতের প্রতি বা মহাপ্রভুর প্রতি আকৃষ্ট করার জন্য তিনি বলছেন ইনি হচ্ছেন বিষ্ণু, ইনি হচ্ছেন বিষ্ণু। তাই এই হচ্ছে মূল তত্ত্ব, কৃষ্ণ হচ্ছেন। আমরা দুটাকে একসাথে আমরা রিকনসাইল করবো, একসাথে আমরা এটা মিলিত করবো। যেমন অনেকে প্রশ্ন, সাধারণ প্রশ্ন করেন যে আমরা তুলসী আরতি গাই, বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কে সেবস্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমন। এখানে বললেন এটা অনেকে কৃষ্ণ ভক্তি বললেন বিষ্ণু, এটা কি বলবো আমরা? বিষ্ণু ভক্তি বলবো না কৃষ্ণ ভক্তি বলবো? তো শাস্ত্রে যেটা আছে আমাদের সেটাই বলা উচিত, বিষ্ণু ভক্তি বলা উচিত। তো বললেন না, আমরা তো কৃষ্ণ ভক্ত, যদি আমাদেরকে বিষ্ণু ভক্তি দিয়ে দেন বৃন্দাদেবী, আমাদেরকে বৈকুণ্ঠ যেতে হতে পারে, দ্বারকা যেতে হতে পারে, না আমরা গোলোক বৃন্দাবনে যেতে চাই। প্রশ্ন হচ্ছে না, ব্যাপার উত্তর হচ্ছে না, আসলে আমরা সেটাই হচ্ছে মূল ব্যাপার, যে বিষ্ণু কথার মাধ্যমে কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণকে ইঙ্গিত করছেন। তিনি জানেন এই যে বিষ্ণু, এর মাধ্যমে কৃষ্ণকে ইঙ্গিত করা হচ্ছে। কৃষ্ণেরই আরেকটা নাম বিষ্ণু, কৃষ্ণেরই আরেকটা রূপ বিষ্ণু। তাই যেমন অনেকে ইয়ে করেন, সূর্য নমস্কার করেন না, সূর্য নমস্কার করেন, তো সূর্য প্রণাম করা হয়, সূর্যকে নমস্কার করা হয়, সূর্যের বিভিন্ন নমস্কার প্রণাম মন্ত্র আছে, বা দেবতাদের পূজার সময় দেবতা, যজ্ঞের সময় দেবতারা আহুতি দেওয়া হয়। তো কেউ কেউ বললেন না ঠিক আছে আমরা সূর্যের নাম বলবো না, আমরা ভগবানের নামই বলবো, তো এটাকে আমরা পরিবর্তন করবো না, আমরা এটাই বলবো। তো ব্যাপার হচ্ছে আসলে বৈদিক শাস্ত্রে এখানে কোনো পার্থক্য নিরূপণ করা হয়নি। কেন? কারণ হচ্ছে এগুলো হচ্ছে কৃষ্ণেরই নাম, এই যে সূর্য, চন্দ্র, বরুণ, ইন্দ্র, এগুলো হচ্ছে কৃষ্ণেরই নাম। যখন ভগবান বিশ্ব সৃষ্টি করলেন, তারপরে দেবতাদের সৃষ্টি করলেন, তখন তিনি এই নামগুলি এক একজন দেবতাকে উপহার দিলেন, যে আপনি এই সূর্য নামটি গ্রহণ করুন, আপনি এই ইন্দ্র নামটি গ্রহণ করুন, আপনি এই বরুণ নামটি ব্যবহার করুন, আপনি এই চন্দ্র নামটি ব্যবহার করুন, কিন্তু আসলে এটা হচ্ছে কৃষ্ণেরই নাম। কিন্তু কিছু কিছু নাম ভগবান কাউকে দেননি, এটা কি কি নাম? কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, এই নামগুলো হচ্ছে নিত্য নাম, বা এটা হচ্ছে মুখ্য নাম ভগবান, কাউকে দেননি তিনি। কিন্তু বাকি নামগুলি সবাইকে তিনি এটা বিলিয়ে দিয়েছেন, ডিস্ট্রিবিউট করেছেন। তাই যখন শাস্ত্রে বলা হচ্ছে ওম ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা, আলটিমেটলি কিন্তু এটা কৃষ্ণকেই ইঙ্গিত করছে। একাদশ স্কন্ধে ভাগবত সেজন্য বলা হচ্ছে পরোক্ষবাদ প্রিয়হম, যে বেদে ভগবান বলছেন যে হে উদ্ধব, বেদে আমাকে পরোক্ষভাবে ইঙ্গিত করা হচ্ছে, আর সেটা আমি পছন্দ করি। সরাসরি ইঙ্গিত না করে পরোক্ষভাবে ইঙ্গিত করা হচ্ছে, ঘুরিয়ে, ভগবান সেটা পছন্দ করেন। তো এই যে এখানে কেন পরোক্ষভাবে ইঙ্গিত করা হচ্ছে, যদি সরাসরি কৃষ্ণকে বলা হতো ওম কৃষ্ণায় স্বাহা, ওম মধুসূদনায় স্বাহা, গোবিন্দায় স্বাহা, তাহলে কি হতো, কি হতো? তাহলে দেবতাদের উপাসকেরা তখন সেটা বেদ গ্রহণ করতেন না। হ্যাঁ, তাই যাতে সবাই যাতে এটাকে গ্রহণ করে বেদটাকে, তাই তাদেরকে টেকনিক্যালি ভগবান ঘুরিয়ে তাদেরকে বেদের প্রতি আকৃষ্ট করার জন্য ইনডাইরেক্টলি পরোক্ষভাবে বলছেন, তাই তারাও এই নামগুলি বলো, ওম ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা। কিন্তু অন্তিমে এই নামগুলি কাকে নির্দেশ করছে? কৃষ্ণকে নির্দেশ করছে। হ্যাঁ, ঠিক যেরকম ভাগবতের পঞ্চম স্কন্ধে আমরা দেখতে পাই ভরত মহারাজ, তিনি যজ্ঞ করছেন, বা প্রিয়ব্রত, তিনি যজ্ঞ করছেন, আহুতি দিচ্ছেন, তো তিনি যখন আহুতি দিতেন ওম ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা, তখন তিনি কি মরতেন মনে করতেন? তিনি মনে করতেন আমি এই যে ইন্দ্রায় স্বাহা বলে আহুতি দিচ্ছি যজ্ঞে, এই কথার মাধ্যমে আমি কৃষ্ণের একটা অংশ, বলা হচ্ছে দেবতারা হচ্ছেন ভগবানের অংশ, অঙ্গ প্রত্যঙ্গ, তো এই কথার মাধ্যমে ভগবানের একটা অঙ্গের প্রতি আহুতি দিচ্ছি, কৃষ্ণের একটা অংশের প্রতি আহুতি দিচ্ছি, এই মনোভাব নিয়ে তিনি আহুতি দিতেন, দেবতাদের উপাসনা করতেন রাজা হিসেবে। তো সেজন্য সেই দিক দৃষ্টিকোণ থেকে আমাদের এটা পরিবর্তন করার প্রয়োজন নেই যে কৃষ্ণ ভক্তির প্রতিদেবী সেটা বলা হচ্ছে, সেটাই বলি আমরা। কিন্তু কৃষ্ণ ভক্তরা তারা বিষ্ণু ভক্তির প্রতিদেবী বলার মাধ্যমে কি মনে করছেন, যেন এটা এটা কৃষ্ণকেই ইঙ্গিত করা হচ্ছে, এই হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, তাই সেজন্য কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এটা হচ্ছে ভাগবতের পরিভাষা সূত্র, এটা হচ্ছে আমাদের মূল তত্ত্ব। আমনায় প্রাহ তত্ত্বম হরিমিহে পরমম সর্বশক্তিম রসাবধিম, হরিমিহে পরমম, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। যারা আসেননি আপনারা প্রথম ক্লাসে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম এটা, যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদের পুরো সিদ্ধান্তকে, শিক্ষাটাকে সহজ করে দশটা ভাগে ভাগ করছেন, হ্যাঁ দশটা অধ্যায়ে ভাগ করছেন, অধ্যায় এক, অধ্যায় দুই, অধ্যায় তিন, অধ্যায় চার, দশটা বিষয়ে ভাগ করছেন। প্রথম বিষয়টা হচ্ছে আমনায় প্রাহ, অর্থাৎ বেদই হচ্ছে একমাত্র প্রমাণ, আমরা যেটা শব্দ প্রমাণ, শ্রুতি প্রমাণ, অনুমান প্রমাণ, তারপরে হচ্ছে বেদ যেটা আছে শ্রুতি প্রমাণ, তো সব প্রমাণের মধ্যে একমাত্র প্রমাণ হচ্ছে, শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে আমনায় বা বেদই হচ্ছে পরম প্রমাণ, এটা বলছেন। তারপর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে হরি ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তার উপরে আর কোনো তত্ত্ব নেই, মত্তপরতর নানমত কিঞ্চিদস্তু ধনঞ্জয়। তৃতীয় তত্ত্ব হচ্ছে সেই ভগবান তিনি সমস্ত শক্তির আধার, সমস্ত শক্তির তিনি তিনি হচ্ছেন মালিক, শক্তিমান। চতুর্থ তত্ত্ব হচ্ছে রসাবধিম, তিনি অখিল রসামৃত মূর্তি, তিনি সমস্ত রসের আকর। পঞ্চম তত্ত্ব হচ্ছে জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, ভগবানের প্রকাশ কিন্তু বিভিন্ন অংশ। ষষ্ঠ তত্ত্ব হচ্ছে সেই জীব যেহেতু তার ধর্ম হচ্ছে তটস্থা, তাই সে বদ্ধ অবস্থায় মায়ার দ্বারা, প্রকৃতির দ্বারা কবলিত। সাত নম্বর হচ্ছে সেই জীব মুক্ত অবস্থায় সেই প্রকৃতি থেকে বা মায়ার কবল থেকে মুক্ত শুদ্ধ অবস্থায়। আট নম্বর হচ্ছে এই সমস্ত জগৎ, সমস্ত তত্ত্ব, জড় এবং জীব আত্মক তত্ত্ব বা জগৎটা হচ্ছে ভগবানের সাথে এক এবং অভিন্ন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, আট নম্বর তত্ত্ব। আর ন নম্বর তত্ত্ব হচ্ছে অভিদে, একটু পর্যন্ত পেলাম আমরা সম্বন্ধ, দু থেকে সাত আট পর্যন্ত পেলাম সম্বন্ধ, সম্বন্ধ তত্ত্ব। আর ন নম্বরটা হচ্ছে অভিদেয়, যে আমাদের কি করা উচিত, করণীয় কি, সেটা হচ্ছে অভিদেয় সর্বসাধনম শুদ্ধ ভক্তিম, সাধনম আমাদের শুদ্ধ ভক্তি করা উচিত, এটা হচ্ছে আমাদের অভিদেয়। আর দশ নম্বর হচ্ছে প্রয়োজন, সাধ্যম তৎ পৃথিমে বেয়েতি, জীবনের লক্ষ্য হচ্ছে প্রয়োজন, জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তাই আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করবো বা করি, সিদ্ধান্ত শ্রবণ করি, তখন আমরা এই দশটার মধ্যে ঢুকানোর চেষ্টা করব, কোনটার মধ্যে ঢুকছে এটা, এই দশটার মধ্যে কোন ডিভিশনে, ক্যাটাগরির মধ্যে আসছে এটা। শ্লোক, আচ্ছা পরবর্তী শ্লোক চার নম্বরটা পড়ুন, অনুবাদটা। কেমন করে আমি তার প্রতিদ্বন্দ্বিতা করব, আগের শ্লোকে বলছেন কুতহ কুতহ কুতস্ত্বা কশমলম ইদম, আমরা বলি না এরকম যে কোথা থেকে পেয়েছেন এটা, আপনি কোথা থেকে পেয়েছো এটা, এটা আমি বুঝতে পারছি না আপনি কোথেকে, মানে এরকম বলা হয় অনেক সময় বাবা ছেলেকে বলেন যে আমার ছেলে হয়ে তুমি এরকম আচরণ কোথা থেকে পেয়েছ, আমার বংশে তো এরকম কেউ কেউ এরকম আচরণ করেনি, তুমি কোথা থেকে এই আচরণ পেয়েছ। কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি ক্ষত্রিয় বংশে এসে পৃথার পুত্র হয়ে কোথা থেকে এরকম তুমি কাপুরুষতা পেয়েছ, কোথেকে পেয়েছো তুমি এটা, কুতহ কোথা থেকে পেয়েছো এটা, যা পুরুষোচিত ভাব নয়, ক্লেভিয়াম। তো এই চার নম্বর শ্লোকে বলছেন ইসুবি, এখন অর্জুন যুক্তি দিচ্ছেন, অর্জুন যুক্তি দিচ্ছেন, অর্জুন আত্মপক্ষ সমর্থন, অর্থাৎ আগের শ্লোকে কি করেছিলেন ভগবান, অর্জুনকে তিনি অভিযোগ করেছিলেন, অভিযুক্ত করেছিলেন যে তুমি হচ্ছ অনার্য, তুমি ক্লৈব্যম, তারপরে তুমি হৃদয় দুর্বল। আর এখন অর্জুন আত্মপক্ষ সমর্থন করছেন যে না আমি সেরকম নই। কেন সেরকম নই, যে আসলে আমি যুদ্ধ করতে ভয় পাচ্ছি না, আমি কি ভয় পাচ্ছি, এরা হচ্ছে আমার গুরু, আমার আত্মীয়, এদেরকে হত্যা করতে ভয় পাচ্ছি। তো এখানে বলছেন অরিশূদন, ভগবানকে তিনি অরিশূদন বলে ব্যাখ্যা করছেন, পূজার হয় অরিশূদন। আচার্যরা ব্যাখ্যা করছেন কেন তিনি অরিশূদন বলছেন, অরিশূদন কথার মানে কি, শত্রুহন্তা। তো অর্জুন বলছেন হে কৃষ্ণ তুমি হচ্ছ শত্রুহন্তা, তুমি গুরুহন্তা নও, তুমি গুরু সন্তানও, পিতামহ সন্তানও, ভ্রাতৃ সন্তানও। তো তুমি হচ্ছ শত্রু সন্তান, আমিও শত্রু সন্তান হতে পারি, আমিও শত্রুদেরকে বধ করতে পারি, কিন্তু এরা হচ্ছে আমার গুরু, এরা হচ্ছে আমার পিতামহ, এরা হচ্ছে আমার ভাই, পুত্র, শ্যালক, মামা। তাই তখন তিনি প্রভুপাদ তাৎপর্য দেখুন বলছেন, কৃষ্ণ বলছেন যে তুমি কি তোমার গুরু শান্তিপনি মুনিকে হত্যা করতে পারবে, তুমি কি তোমার পিতামহ উগ্রসেনকে হত্যা করতে পারবে? অর্জুন যুক্তি দিচ্ছে, জিজ্ঞেস করছেন কৃষ্ণকে, তুমি তো নিজে শত্রু হন্তা, শত্রুকে হত্যা করে বলছো, কিন্তু আমাকে গুরুদেবকে হত্যা করতে হবে, এটা সহজ কথা না। এই আত্মপক্ষ সমর্থন করছেন অর্জুন এখানে। তো তারপর যে প্রভুপাদ বলছেন শিষ্টাচার, তো শিষ্টাচার হচ্ছে এমন এরকম যে গুরুজনেরা এমনকি তারা যদি আক্রমণও করেন, তাদের প্রতি কোনো প্রতি আক্রমণ করা উচিত না, বা তাদের সাথে কোনো এমনকি মুখে তর্কযুদ্ধ করা উচিত না, এটা হচ্ছে বৈদিক শিষ্টাচার। শ্লোক 5 নম্বরটা পড়ুন। তো এখানে এখন কৃষ্ণ বলছেন যে দেখো হে অর্জুন, এদেরকে বধ না করলে তোমার দেহ যাত্রা চলবে না, তুমি দেহ ধারণ করতে পারবে না, জীবিকা নির্বাহ করতে পারবে না, তোমার দেহ ধারণই সম্ভব হবে না এদেরকে হত্যা না করলে। তখন তার পরিপ্রেক্ষিতে অর্জুন বলছেন যে এই গুরুজনদেরকে হত্যা করে দেহ যাত্রা করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। অর্থাৎ এই গুরুজনদেরকে হত্যা করলে কি হবে, সেটা পরলোকের বিরোধী, পাপ হবে, পরলোকের বিরোধী, সেটা পরলোকে আমাকে দুঃখ ভোগ করতে হবে, পাপের ফল ভোগ করতে হবে, এটা পরলোকের বিরোধী। তাই আমি পরলোকের বিরোধী কাজ না করে ইহলোকে আমি ভিক্ষা করেও থাকতে রাজি আছি। ভৈক্ষ, ভিক্ষা করে ভোজন করাও শ্রেয়। তারপরে বলছে কেবল পরলোকই না, কেবল পরলোকেই যে আমাকে এদেরকে হত্যা করেছে, পরলোকেই আমাকে দুঃখ ভোগ করতে হবে এমন না, বরঞ্চ ইহলোকেও আমাকে দুঃখ ভোগ করতে হবে। কিভাবে? কারণ তাদেরকে ভোগ করে যে আমি রাজ্য লাভ করব, সে অন্ন লাভ করব, ভোজন লাভ করব, সেটা হচ্ছে কি, রুধির মাখা, তাদের রক্তে মাখা। তাদের রক্তে মাখা মানে কি বুঝাচ্ছেন তিনি, অর্থ কামা কামাত্মক, এটা কি বুঝাচ্ছেন যে আসলে ভীষ্মদেব বা দ্রোণাচার্য যখন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তারা কোনো কিছু বলেননি, নিশ্চুপ ছিলেন। পরবর্তীতে ভীষ্মদেব সরসজ্জার সময় এই ভীষ্মদেব এই তত্ত্ব কথা বলছেন, তখন তারা জিজ্ঞেস করলেন যে এই কথা আপনি আগে কেন বললেন না, বা আগে কেন আপনি যেহেতু জানতেন তত্ত্ব কথা, তাহলে কেন আপনি বাধা দিলেন না, আগে কেন এই কথা আপনি দুর্যোধনকে বললেন না? তখন ভীষ্মদেব বললেন যে আগে যখন তার দুর্যোধনের দেয়া অন্ন আমি খেয়েছিলাম, তাই সেই অন্ন খেয়ে আমার দেহের রক্তটা দূষিত হয়ে গেছিলো, এখন অর্জুনের বাণে সেই রক্তটা বেরিয়ে গেছে, দূষিত রক্ত বেরিয়ে গেছে। তাই এখানে রুধির মাখা বলতে বুঝাচ্ছেন, তো সেরকম পাপের অন্নের দ্বারা যে রক্ত হয়েছে সেই রক্তের দ্বারা এটা মাখা থাকবে, রুধির মাখা, রুধির প্রদিগ্ধান, তো সেই অন্ন আমি ভোগ করতে চাই না। অর্জুন এই কথা বলছেন এখানে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেরকম ব্যাখ্যা করছেন। না, শুদ্ধ ভক্তের মধ্যে সেরকম গুণ আসে না, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা সেরকম আচরণ করেন, শুদ্ধ ভক্তের দ্বারাই হতে পারে। আর অনেক সময় যেমন এই যে ভক্তদের ক্ষেত্রে, ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়, যেমন তাদেরকে বলা হচ্ছে যেমন ভীষ্মদেব বা অন্যান্য ভক্তরা আছে, উদ্ধব, যেমন ভীষ্মদেবকে বলা হচ্ছে অষ্টভূষর বসুর একজন, উদ্ধব হচ্ছেন অষ্টভূষুর একজন, তো সেই জন্য বলা হচ্ছে। আবার ভগবানের নিত্য পার্ষদ তারা, তো যখন তারা যখন আসেন তখন দেবতাদের একটা অংশ আর ভগবানের নিত্য ভক্ত, শুদ্ধ ভক্ত, নিত্য পার্ষদ, দেবতাদের একটা অংশ সেই শুদ্ধ ভক্তের মধ্যে এসে প্রবেশ করে, পার্ষদদের মধ্যে প্রবেশ করে, তারা লীলাবিলাস করে। তো ঠিক যেরকম দ্বারকাবাসীরা, দ্বারকাবাসীরা বলা হচ্ছে তারা ভগবানের নিত্য পার্ষদ, সেই সাথে দেবতারা তারা এক একটা অংশের দ্বারা সেই দ্বারকাবাসীর মধ্যে প্রবেশ করেছেন। সেই জন্য যখন প্রবাস ক্ষেত্রে কি হয়, সেই ঋষিরা যখন অভিশাপ দেন তাদেরকে, তোমাদের বংশ ধ্বংস হবে, তখন বলা হয় যে ভগবানের নিত্য পার্ষদের যে অংশ তারা প্রবাসক্ষেত্রে যাননি, তারা দ্বারকায় ছিলেন, কিন্তু দেবতাদের অংশ তারা প্রবাসক্ষেত্রে গিয়েছিলেন, তারা তখন সেখানে নেশা করে মত্ত হয়ে গেছিলেন এবং তারা তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল এবং তারা নিজেদের মধ্যে ঝগড়া করে যদুবংশ ধ্বংস হয়েছিল। আর নিত্যপার্শ্বর যে অংশ অংশটা সেটা ভগবানের সাথে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করেছেন, দুটা অংশ থাকে। তাই অনেক সময় এই যে বিষয়গুলি তারা সে দেবতা অংশের দ্বারা শিক্ষা দেন, বিষ্ণুদেব একজন মহাজন শুদ্ধ ভক্ত, উদ্ধব একজন শুদ্ধ ভক্ত, তো দেবতা অংশের মাধ্যমে তারা সেই শিক্ষাটা আমাদেরকে প্রদান করেন। তো সেই জন্য এখানে ব্যাখ্যা করছেন যে শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়ে ভালো মন্দের বিচার বিশ্লেষণ হারিয়ে ফেলেছেন তাকে ত্যাগ করা উচিত, সেরকম যুক্তি দিচ্ছেন। ছ নম্বর শ্লোকটা পড়ুন। উপস্থিত হয়েছে তো এখন অর্জুন বলছেন যে আর যদি এরকম মনে করি আমরা যে অধর্ম হয়ে হোক, আপনি তো আমাদেরকে যুদ্ধ করতে বলছেন, তো এখন যদি আমরা এরকম মনে করি যে অধর্ম হয়ে হোক এরকম স্বীকার করে যুদ্ধ করিও, তারপর আমি বুঝতে পারছি না যে আমাদের জন্য কোনটা শ্রেয়, জয়টা শ্রেয় না পরাজয়টা শ্রেয়, কোনটা মঙ্গলজনক হবে তা বুঝতে পারছি না। আমরা তাদেরকে জয় করব, জয়েম বলছেন, জয়েম মানে হচ্ছে দেখুন সংস্কৃতে বলছেন জয়েম, আমরা তাদেরকে জয় করব নাকি জয়েশু তারা আমাদেরকে জয় করবে সেটা আমি বুঝতে পারছি না কোনটা হবে আসলে। আর যদি হয়ও আমাদের জয় তো সেটাও বস্তুত আমাদের জন্য পরাজয় স্বরূপ তিনি বলছেন। কেন পরাজয় স্বরূপ? আত্মীয়দেরকে হারাবো আবার বলছেন অর্জুন, তাই আমি সিদ্ধান্তহীন অনুভব করছি, সিদ্ধান্তহীনতায় ভুগছি। এই পাঁচ নাম্বার যুক্তিটা প্রদান করছেন, কারণ প্রদান করছেন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। তো এই কথা বলার পর এখন অর্জুন পূর্ণরূপে গিয়ে আত্মসমর্পণ করা শুরু করবেন। কিন্তু প্রভুপাদ বলছেন তাৎপর্য, যাই হোক অর্জুনের কমপক্ষে এই গুণ ছিল, সদ্গুণাবলী ছিল যে তিনি ধার্মিক ছিলেন এবং অনাসক্ত ছিলেন। সেই অনাসক্ত থাকায় তিনি কী করেছেন, তিনি দিব্যজ্ঞান লাভের যোগ্য ছিলেন। আমরা দেখেছিলাম গীতা পাঠের অধিকারী কারা, শ্রদ্ধালু, সদ্ধর্মনিষ্ঠ আর বিজিতেন্দ্রীয়, এই তিনটা গুণ থাকা চাই। শ্রদ্ধাপরায়ণ ভগবানের প্রতি, ভক্তির প্রতি, আর সদ্ধর্ম সদ্ধর্মের প্রতি নিষ্ঠাপরায়ণ এবং বিজিতেন্দ্রীয় ইন্দ্রিয় জয় করেছেন। তো এখানে বলছে অর্জুনের ইন্দ্রিয় জয় ছিল, অর্জুনের মধ্যে এই গুণাগুলিগুলো ছিল। প্রভুপাদ বলছেন যে ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না। শ্লোক সাত অনুবাদ পড়ুন। অর্জুন বলছেন যেহেতু আমি তাদেরকে বধ করে কিরূপে জীবিত থাকব, এরূপ কার্পণ্য ও কুলক্ষয়জনিত দোষ এই দুটির দ্বারা আমি অভিভূত হয়েছি, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তার উপর আমি ধর্ম বিষয়ে সম্যক মোহ প্রাপ্ত, ধর্ম সম্মূরচে তাহা, তাই যুদ্ধ পরিত্যাগ করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এটা আমার জন্য ধর্ম না অধর্ম আমি বুঝতে পারছি না। আমি এখন তোমার কাছে আত্মসমর্পণ করছি, আত্মসমর্পণ করছি। এখন প্রভুপাদ সেটা ব্যাখ্যা করছেন যে আত্মসমর্পণ, তিনি কৃপণ এবং ব্রাহ্মণ কার্পণ্য দোষ সেই কথা ব্যাখ্যা করছেন। সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কী সেটা ব্যাখ্যা করছেন তাৎপর্য প্রভুপাদ। কৃপণ এবং ব্রাহ্মণের মধ্যে পার্থক্য কী, কৃপণ ব্যক্তি হচ্ছেন তিনি যিনি মোহের দ্বারা আচ্ছন্ন, যে ব্যক্তি মানুষ তার জীবনে মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান না করে আত্মতত্ত্ব উপলব্ধি করে না, কুকুর বেড়ালাদের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। আর ব্রাহ্মণ হচ্ছেন তিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। চর্মরোগের কথা বলছেন যে এই দেহের ভিত্তিতে ভেদভাব করা, ইনি ব্রাহ্মণ ইনি ক্ষত্রিয় বা দেহের ভিত্তিতে ইনি হচ্ছেন সাদা ইনি কালো, ইনি ব্রাহ্মণ ইনি ক্ষত্রিয়, ইনি বৈশ্য ইনি শূদ্র, ইনি আমেরিকান ইনি বাঙালি, ইনি সাউথ ইন্ডিয়ান ইনি নর্থ ইন্ডিয়ান, ইনি গুজরাতি ইনি বাঙালি, ইনি বাংলাদেশি ইনি ভারতীয়। দেহার দেহাত্মবুদ্ধি চর্মরোগ, তো আমাদের দেহা আমাদের সমস্ত ভগবত তত্ত্ববিজ্ঞানের প্রথম প্রাথমিক শিক্ষা কি আত্মতত্ত্ববিজ্ঞান বা ভগবত পরমার্থ বিজ্ঞানের প্রথম শিক্ষাটা কি? দেহ নয় আমি আত্মা। তো প্রভুপাদকে প্রশ্ন করছে যে প্রভুপাদ আপনি তো প্রথম থেকে একটা কথাই বলছেন, আমি দেহ নয় আমি আত্মা, আমি দেহ নয় আমি আত্মা, একটা কথা বারবার বলছেন, এর আগে কি আছে আরেকটু বলুন, ওইটাই শুনছি বারবার। তো প্রভুপাদ বলছেন ওই একটি কথা বারবার বলার পরেও এতবার বলার পরেও তোমরা বুঝতে পারছো না, আগে বললে আর কি বুঝতে পারবে। এটা হচ্ছে বেসিক সাধারণ, যেমন কালকে বলছিলাম আমরা স্কুলে ভর্তি হলে কি চাই আমাদের, প্রথমত স্কুলের ড্রেস চাই, স্কুলের পাঠ্যপুস্তক চাই, বা পরীক্ষায় পাশ করতে হলে কি চাই আমাদের, কমপক্ষে আগে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, অংশগ্রহণ করতে হবে, পরীক্ষায় বসতে হবে, তারপরে চিন্তা আসবে পাশ করি না ফেল করি, হ্যাঁ পাশ করি না ফেল করি। অনেক সময় কোনো স্টুডেন্ট কোনো স্কুলে দেখা যায় যে ভালো করে পড়াশোনা করতে পারেনি, অসুস্থ ছিল, স্যারকে এসে বলছে স্যার ভালো করে পরীক্ষা অসুস্থ ছিলাম, পরীক্ষা পড়াশোনা করতে পারিনি, তখন স্যার বলছে কমপক্ষে তুমি পরীক্ষা হলে বসো, এসে বাকিটা দেখে নেব, বাকিটা দেখে নেব, দেখা যাক, কমপক্ষে পরীক্ষা হলে বসো এসে। আমাদের স্কুলে একরকম একটা পরীক্ষা ছিল, পাস ফেল না কমপক্ষে পরীক্ষা অ্যাটেন্ড করো, পরে দেখা যাবে। তো বেসিক ক্রাইটেরিয়া, মূল মৌলিক প্রয়োজন এটা, মানে এটা হচ্ছে যোগ্যতা। তো একইভাবে ভগবত ভক্তি পরমার্থ বিজ্ঞানের মৌলিক যোগ্যতা হচ্ছে কি, মৌলিক বিষয়টা হচ্ছে আমি দেহ নয় আমি আত্মা, এই জিনিসটা বুঝতে পারা, দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করা এবং বৈষ্ণবে জাতি বুদ্ধি না করা। পদ্মপুরাণে বলছেন, তালিকা দিচ্ছেন কারা কারা নরকগামী হবে, অর্চে বিষ্ণুর শিলাদি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি, যে ভগবানের শ্রীবিগ্রহকে শিলা বলে মনে করে, পাথর বলে মনে করে, এক নম্বর। দু নম্বর গুরুসু নরমতি, গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে সেই ব্যক্তি, দু নম্বর। তিন নম্বর হচ্ছে বৈষ্ণবে জাতি বুদ্ধি, তালিকা দিচ্ছেন সেখানে, যে এই এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের মনোভাব পোষণ করে সেই ধরনের ব্যক্তিরা অবশ্যই নরকগামী হয়, অবশ্যই নরকগামী হয়। তো অনেক সময় আমরা এই কথার মানে কি, ইনি আমেরিকান বৈষ্ণব, ইনি বিদেশি বৈষ্ণব, ইনি ভারতীয় বৈষ্ণব, আসলে এই কথাটা প্রকৃত অর্থে এই কথাটাই ঠিক না, যেহেতু আমি বৈষ্ণব বলছি তাই এখানে আমেরিকান ভারতীয় বা বিদেশি এটা বলার কোনো মানে নেই, যদিও এটা আমরা এটা পার্থক্য করার জন্য উনি বিদেশি উনি স্বদেশি একটা বলি, কিন্তু এই কথার মধ্যেই গোলদ আছে, আমেরিকান বৈষ্ণব ভারতীয় বৈষ্ণব, বৈষ্ণব মানে জাতিবুদ্ধি নেই সেখানে, জাতিবুদ্ধির ঊর্ধ্বে তিনি। এখন কথা হচ্ছে যেহেতু এই সাত নম্বর শ্লোকে অর্জুন তিনি আত্মসমর্পণ করেছেন ভগবানের প্রতি, তাহলে সাধারণ যুক্তি অনুযায়ী কী হওয়া উচিত, আট নম্বর শ্লোক থেকেই ভগবান কী করবেন, জ্ঞান দেওয়া শুরু করে দেবেন, কিন্তু এরকম হচ্ছে না, এরকম হচ্ছে না। কেন হচ্ছে না সেরকম, সাধারণভাবে এরকম হওয়া উচিত। হ্যাঁ অর্জুন বলছেন আমি হচ্ছি বিভ্রান্ত হয়ে গেছি, আমি নিশ্চিত না, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, কিন্তু বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন যে কৃষ্ণ তখন অর্জুনকে উত্তর দিচ্ছেন, অর্জুনের এই কথার পরিপ্রেক্ষিতে যে অর্জুন তুমি তো শাস্ত্র জানো, তুমি তো শাস্ত্রজ্ঞ, তুমি না তুমি কেন না তোমার নিজের যুক্তিতর্ক ব্যবহার করো, তুমি তোমার যুক্তিতর্ক ব্যবহার করে চিন্তা করো কোনটা ঠিক, তুমি বিচার করো, তুমি বিচার করো, আমার বলার কী প্রয়োজন। আসলে বিষ্ণুচক্র বৈঠাকুর সেরকম বলছেন যে আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু আর আমি তোমার গুরু না, আমি তোমার গুরুর মতো আমি মনোভাব পোষণ করছি না, তা আমি কীভাবে তোমাকে শিষ্যরূপে গ্রহণ করতে পারি। কৃষ্ণ কেন এরকম বলছিলেন, আসলে পরীক্ষা করার জন্য, গুরুর কাজ হচ্ছে শিষ্যকে পরীক্ষা করা, তিনি পরীক্ষা করছেন অর্জুনকে, তো সেই জন্য অর্জুন পরবর্তী শ্লোকে আবার বলছেন আট নম্বর শ্লোকে, আট নম্বর শ্লোকে তিনি যে দুর্বলতার কথা প্রকাশ করছেন, যে আসলে না আপনি যে বলছেন আমি শাস্ত্রজ্ঞ, ও বা আমি হচ্ছি বুদ্ধিমান, আমি আমার যুক্তিতর্ক ব্যবহার করে সিদ্ধান্ত নেব, কিন্তু আমি সেরকম অবস্থায় নই, আমি আসলে সেরকম বুদ্ধিমান নই, আট নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন। আট নম্বর শ্লোকে তাৎপর্যটা বলুন, এখন তিনি তার দুর্বলতার কথা স্বীকার করছেন, অর্জুন প্রকাশ করছেন। তো এই হচ্ছে শিষ্যের কাজ। তিনি গুরুদেবের কাছে, ডাক্তারের কাছে গিয়ে যদি লুকিয়ে রাখি আমরা কোনো কিছু, তো ডাক্তার কী করবেন? ট্রিটমেন্ট ভালো হবে না। খুলে বলতে হবে কী কী সমস্যা আছে, একদম ইতিহাস জিজ্ঞেস করবেন আগে কী কী সমস্যা ছিল। তো একইভাবে গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেব হচ্ছেন ডাক্তার বৈদ্য, সাধুগুরু হচ্ছেন বৈদ্যের মতো, সাধু বৈদ্য আর ভগবান হচ্ছেন বৈদ্যের মতো। চৈতন্য চরিতার মধ্যে বলছেন কৃষ্ণদাস রবীন্দ্রনাথ গোস্বামী, বৈগুণ্য কীট গলিতম পৈশুণ্য ব্রণ পীড়িতম দৈন্যার্ণবে নিমগ্নহম চৈতন্য বৈদ্যম আশ্রয়েত। যে আমি বৈগুণ্য নামক কীটের দ্বারা আক্রান্ত, বৈগুণ্য মানে হচ্ছে দেহাত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি দ্বারা আমি আক্রান্ত, কীট এটা হচ্ছে কীটের মতো আমি আক্রান্ত হয়েছি। পৈশুণ্য ব্রণ পীড়িতম, ব্রণ মানে হচ্ছে ব্রণ হয় আমাদের দেহে চরম চামড়ার উপরে, তো ব্রণ মানে হচ্ছে পৈশুণ্য মানে হচ্ছে মাৎসর্য, মাৎসর্যরূপী ব্রণের দ্বারা আক্রান্ত হয়েছি আমি। আর এই অবস্থায় একমাত্র আশাকে, দৈন্যার্ণবে, আমি একদম এরকম অবস্থায় আমি একদম দৈন্য মানে দৈন্যার্ণবে নিমগ্ন হম, দৈন্যরূপ সমুদ্রে নিমগ্ন হয়েছি, অর্থাৎ আমার আর কোনো আশা, একদম অসহায় হয়ে গেছি আমি, অসহায়ত্বের সমুদ্রে আমি নিমগ্ন হয়েছি। এই অবস্থায় আমি কার আশ্রয় গ্রহণ করলাম? চৈতন্য বৈদ্যম আশ্রয়েত, ডাক্তার, সর্বশ্রেষ্ঠ ডাক্তার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তার আশ্রয় গ্রহণ করছি। তো এরকম সে ডাক্তারের কাছে গেলে আমাদের পূর্ণরূপে স্বীকার করা উচিত, গুরুদেবের কাছে গেলে স্বীকার করা উচিত কী কী আমাদের সমস্যা আছে, খুলে বলা উচিত। তো অর্জুন সেটা করছেন এখানে এরূপ এরূপ আশঙ্কার উত্তরে। সাত নম্বর শ্লোকের তাৎপর্য দেখুন, প্রভুপাদ ব্যাখ্যা করছেন শেষের দিকে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। তো এখানে প্রভুপাদ বলছেন যে কিছু ব্যক্তিরা তারা এরকম যুক্তি প্রদান করতে পারে যে তা সত্ত্বেও গর্ধব সদৃশ জড়পণ্ডিতরা গীতার ব্যাখ্যা করে বলে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। কৃষ্ণ না, কৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্ব উপলব্ধি করা, এটা হচ্ছে মায়াবাদ সিদ্ধান্ত, এটা হচ্ছে। তো প্রভুপাদ এটা খণ্ডন করছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ ভগবান, আর অন্তর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই, ভগবান তার অন্তর বাহিরের মধ্যে কোনো প্রভেদ নেই। আমাদের যেরকম দেহ এবং আত্মার মধ্যে প্রভেদ আছে, আমাদের মন এবং বুদ্ধির মধ্যে প্রভেদ আছে, কিন্তু ভগবানের মধ্যে এগুলোর মধ্যে কোনো প্রভেদ নেই। আমাদের স্থূলদেহ সূক্ষ্মদেহ আছে, কিন্তু ভগবানের সব এক এক, ভগবানের সচ্চিদানন্দ দেহ মানে সেখানে দেহ আত্মার মধ্যে কোনো প্রভেদ নেই, তাই সেখানে অন্তঃস্থিত কোনো ব্যাপার নেই, এটাই ভগবানই। এটা আট নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, সেটা গুরুদেবের যোগ্যতা কী, কীভাবে প্রকিবাণী আসে শূদ্রকেন্দ্রে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, গুরুদেবের যোগ্যতা, সৎকর্ম নিপুণ অভিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর নিয়া সাজ বৈষ্ণব স্বপচ গুরু। গুরুদেব হতে হলে তাকে বৈষ্ণব হতে হবে, সৎকর্ম নিপুণ হওয়া হলে তা প্রয়োজন নেই। শ্লোক নয়টা পড়ুন, এই বলে তিনি এখন মৌন হলেন। তো এরূপ করার বলে যে আট পর্যন্ত যা বলেছেন অর্জুন, এইরূপ বলার পরে অর্জুন কি করেছেন, অরূপ কি করছেন? হ্যাঁ, তো এরূপ করার পর অর্জুন কি করছেন, এরূপ করার পর অর্জুন কি করছেন, সেটা এখন এই শ্লোকে ব্যাখ্যা করছেন। অর্জুন মৌন অবস্থা ধারণ করলেন, দশ নম্বরটা পড়ুন, হ্যাঁ। তো ন নম্বর শ্লোকে আসলে যখন অর্জুন এরকম বলছেন যে আমি যুদ্ধ করব না বা এরকম বলছেন, তখন আসলে ধৃতরাষ্ট্র খুশি হয়েছিলেন যে না, অর্জুন যুদ্ধ করছে না, খুশি হয়েছিলেন মনে মনে, অর্জুন যুদ্ধ করবে না। কিন্তু এর পরক্ষণেই সঞ্জয় কী বললেন? পরন্তপহ, কৃষ্ণকে পরন্তপ কেন বললেন? কারণ তিনি শত্রুকে নাশ করেন, তাই তিনি ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন যদিও অর্জুনের মনে অজ্ঞানতার উদয় হয়েছে, বলছেন যুদ্ধ করবো না, কিন্তু তথাপি ভগবান এখন সেই অজ্ঞানতাকে বিনাশ করবেন, অজ্ঞানতাকে বিনাশ করবেন পরন্তপ, এবং তিনি আবার যুদ্ধ করা শুরু করবেন। তো এখন দশ নম্বর শ্লোকে বলতে এরপরে কি ঘটলো সে দশ নম্বর শ্লোকে বলেন ভগবান স্মিত হাসলেন, সে তিনি বলতে শুরু করলেন। তো কেন তিনি হাসছিলেন, কেন তিনি হাসছিলেন? কারণ তখন পর্যন্ত তার সাথে তার বন্ধু ছিল, এখন বন্ধুত্বের সম্পর্কটা গুরুদেবের গুরু শিষ্যের মধ্যে এটা উপনীত হবে, তাই ভগবান সেটা হাসছিলেন। এবং তাৎপর্য প্রভুপাদ সেরকম ব্যাখ্যা করছেন যে 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 মনোভাব নিয়ে ভগবানের কাছে আসে, ভগবান যে যথামাম প্রপদ্যন্তে তাম ততৈব ভজাম্যহম, যে যেরকম ভাব নিয়ে প্রভুরূপে সকলের নিয়ন্তা বন্ধু পুত্র প্রেমিক হতে সম্মত যে যেরকম বাসনা অনুযায়ী আসে। এখন দেখতে পাই যে এটা যদিও কৃষ্ণ অর্জুনের মধ্যে সংবাদটা হচ্ছিল, তথাপি এটা কোথায় বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে বাকি সবাই শুনতে পাচ্ছিলেন, তাই এটা বলা হচ্ছে গিফট ফর অল, কেবলমাত্র অর্জুনের জন্যই, এটা আমাদের সকলের জন্যে, এই বাণী সকলের জন্য, এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণ শরণাগতি লাভ করতে পারে। তো আমাদের পরবর্তী সেকশন হচ্ছে এগারো থেকে তিরিশ, এগারো থেকে তিরিশ হচ্ছে পরবর্তী সেশন, যে জ্ঞান লাভ করে যুদ্ধ করো, জ্ঞান লাভ করে যুদ্ধ করো। তো আমরা এখন বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবার আসব, আমরা 7:55 শুরু করব, আবার একদম 7:55 শুরু করব। আপনারা যারা নতুন এসছেন আজকে, আমাদের এখানে একটা কাগজ আছে, আপনাদের নাম লিখতে পারেন এখানে, নাম ফোন নাম্বার লিখে দিতে পারেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ, বিরতির আগ পর্যন্ত দেখেছিলাম অধ্যায় দশ নম্বর শ্লোক পর্যন্ত, তমু বাচ ঋষিকেশ প্রহসন্নীব ভারত সেনয়ুর্ভরের মধ্যে বিচদিন্ত ইদম বচ। শ্লোক এগারো থেকে দেখবো এখন আমরা, এগারো নম্বরটা পড়ুন একজন। তো এখন ভগবান বলছেন যে দেহ এবং আত্মার পার্থক্য না জেনেই অর্জুনের এই শোক উপস্থিত হয়েছে, সেই দেহ ও আত্মার ভেদ জানানোর জন্যই ভগবান এখানে অসোচ্চান ইত্যাদি শ্লোকগুলি বলছেন। যে মূল কারণ ছিল, ভগবান বুঝতে পারলেন যে মূল কারণ ছিল অর্জুনের শোকের দেহ এবং জ্ঞানের অভাব, অজ্ঞান, অজ্ঞান থেকে মুক্ত করার জন্য জ্ঞান দেবেন চিন্তা করছেন ভগবান। তো প্রভুপাদ বলছেন শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। মহা প্রথম থেকেই, গুরু মানে শাসন করা, শিষ্য মানে শাসন গ্রহণ করবেন, প্রথম থেকেই শাসন করা শুরু করেছেন ভগবান। পরবর্তীটা পড়ুন, 12 নম্বরটা। তো এখন বলছেন অসচ্ছত্ব কেন শোক করা উচিত নয়, অসচ্ছ কেন বলেছিলেন তার যুক্তি এখানে প্রদান করছেন, অসচ্ছত্বের হেতু নত্যেবাহম ইত্যাদি এই শ্লোকগুলো থেকে বর্ণনা করছেন। কেন তোমার শোক করা উচিত নয়, কারণ তুমি যে বস্তুকে নিয়ে শোক করছো, তুমি যে কারণে শোক করছো সেটা আসলে কোনো কারণই না, সেই কারণের কোনো ভিত্তি নেই। কেন ভিত্তি নেই, কারণ তুমি দেহ এবং আত্মাকে নিয়ে শোক করছো, বা তুমি যাকে নিয়ে শোক করছো সে হচ্ছে চিন্ময় আত্মা, তার কোনো বিনাশ নেই। এবং এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলাম না। সেই কথা ব্যাখ্যা করছেন যে এটা সব সময় ধরে চলে আসছে, আমরা সবাই আগেও ছিলাম, এখনও আছি, পরবর্তীতেও থাকব। তো এখানে প্রভুপাদ মায়াবাদ ভাষ্যকে এখানে নেট টেনে আনছে, যে মায়াবাদের এই জিনিসটা বলে থাকে যে এমন হতে হতে পারে যে আগে আমাদের অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব আছে, ভবিষ্যতে আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু ভগবান এরকম বলছেন না, বলছেন আমরা আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। কৃষ্ণ এখানে মায়াবাদ ভাষ্যকে এখানে পরাস্ত করছেন, খণ্ডন করছেন। তো শিল প্রভুপাদ এখানে মায়াবাদকে ইঙ্গিত করে বলছে, মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায়, এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না। তারা এরকম বলে আত্মার নিজস্ব সত্তা থাকে না, এটা হচ্ছে মহাপ্রভু বলছেন মায়াবাদ ভাষ্য শুনলে হয় সর্বনাশ। সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে মায়াবাদীরা হচ্ছে বৈষ্ণবদের জন্য সতীনের মতো, সতীন দুই সতীন যেরকম একে অন্যকে খুব হিংসা করে, কাউকে পছন্দ করে না। কেন পছন্দ করে না, মনে করে না আমার এই মহিলা আমার পতিকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। এই জন্য সতীন যেরকম একে অন্যের প্রতি প্রচণ্ড বিদ্বেষ করে, এক পছন্দ করে না, একই হয়ে বৈষ্ণবেরা মায়াবাদীদের ব্যাপারে এরকম চিন্তা করে। কেন চিন্তা করে, কারণ বৈষ্ণবেরা ভাবেন যে এই মায়াবাদীরা আমাদের প্রতি ভগবানকে নিরাকার বলছে, তার অস্তিত্বকে তার অস্বীকার করছে, তার নিরাকার বলে প্রতিপাদন করার চেষ্টা করছে। তাই সতীনের মতো বৈষ্ণবেরা মায়াবাদীদেরকে কখনো সহ্য করতে পারেন না, সহ্য করতে পারেন না। এখন বর্তমানে অনেক কিছু হচ্ছে প্রচার, শিল প্রচার কীভাবে করতে হয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শিল প্রভুপাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমাদের শিল প্রভুপাদ দেখিয়ে গিয়েছেন প্রচার কীভাবে করবো আমরা। কিন্তু এখন কিছু প্রচারের স্টাইল বেরোচ্ছে, বসুদৈব কুটুম্বকম সেই নাম দিয়ে সবাইকে, না আপনিও ভালো আমি বলছিলাম একসাথে কুলাকুলি করি একসাথে, ঠিক আছে ভালো, কিন্তু প্রভুপাদ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন আমাদের বাসীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন, মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদর অপরহ, মহাপ্রভুর মত হচ্ছে এটা, এটাকে আমরা আদর করি, এছাড়া অন্য কিছুকে আমরা আদর করি না, এটা ঠিক বাকিগুলো বেঠিক। কৃষ্ণ ভাবনামৃত ঠিক, হ্যাঁ বাকি নির্বিশেষবাদ মায়াবাদ এটা হচ্ছে বেঠিক, এটা ভুল। যদি এরকম বলি সবই ঠিক, আপনিও ঠিক আমিও ঠিক সবই ঠিক, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সহজিয়ার মতো, এটা হচ্ছে সহজিয়ার মতো। কিন্তু আমাদের ক্লিয়ারলি বলতে হবে প্রহশীল প্রহপাল ঠিক আর বাকি মায়াবাদীরা ভুল। আমি এরকম বলা হয় ইন্টারফেথ, ইন্টারফেথ ডিসকাশন কমিউনিকেশন, হ্যাঁ মায়াবাদী নির্বে সবাই একসাথে বসি আমরা আলোচনা করি, ঠিক আছে আপনার ওদের কাছ থেকে কিছু শিখি, ওরাও কিছু বলে আমরা কিছু বলি। কিন্তু শিল প্রভুপাদ যারা শিখিয়ে দিয়েছেন একদম, হ্যাঁ ব্যক্তিগতভাবে, যেমন শিল প্রভুপাদ ডক্টর মিশ্র ছিলেন আমেরিকা যখন প্রভুপাদ গেছেন, প্রভুপাদ ডক্টর মিশ্র রান্না করতেন, ঔষধ বানিয়ে খাওয়াতেন তাকে, তিনি এত তার প্রেম ছিল তার প্রতি স্নেহ ছিল। কিন্তু যখনই প্রভুপাদ লেকচার দিতে বসতেন ডক্টর মিশ্রকে একদম তুলোধুনা করতেন লেকচারে, একটু লেকচারে বসে কোনো আর ছাড় নেই, সেখানে সিদ্ধান্তে কোনো কম্প্রোমাইজ বা ছাড় নেই, ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক আছে কিন্তু সিদ্ধান্তে কোনো ছাড় নেই, সিদ্ধান্ত হচ্ছে বলে এটা হচ্ছে আনকম্প্রোমাইজিং, কি বলতে পারে বাংলা আনকম্প্রোমাইজিং, বা এখানে কোনো আপোষহীন আপোষ মীমাংসাবিহীন। তো একে বলা হচ্ছে আইডিওলজিক্যাল ওয়ার, সিদ্ধান্তগত যুদ্ধ, ব্যক্তিগতভাবে তার সাথে এমন না, আমরা যখন ভক্তি সিদ্ধান্ত শুরু হয়ে ঠাকুর অবশ্যই এরকম বলা উচিত নাকি মায়াবাদীদেরকে মারতেন দেখা হলে, যাই হোক, কিন্তু আমরা এরকম করি না যে আমরা ফিজিক্যালি ইয়ে করি না, কিন্তু সিদ্ধান্তগতভাবে কোনো আপোষ মীমাংসা নেই, সিদ্ধান্তগতভাবে যুদ্ধ করতে হবে। বৈষ্ণব মানে নির্ভীক, বৈষ্ণব মানে খুব নম্র প্রতিনিধিত্ব শুনেছেন, কিন্তু যখন সিদ্ধান্তের ক্ষেত্রে আসে বৈষ্ণব কোনো আপোষ মীমাংসা করেন না। ক্লিয়ারলি বৈষ্ণব জানেন এটা কী, এটা বিষ, সেটা ভক্তিবৃন্দ ঠাকুর গাইছেন একটা ভজনে, ওরে মন কি বিপদ হইল আমার, মায়ার দৌরাত্ম জোরে বিকার জবরে ধরে, মায়ার দৌরাত্ম জোরে বিকার জবরে ধরে তাহা হইতে পাইতে নিস্তার, স্বাধীনু অদ্বৈত মত, স্বাধীনু অদ্বৈত মত যাহে মায়া হয় হতো, বিষ সেবি বিকারও কাটিল। তিনি বলছেন হে মন আমার কি সমস্যা, বিপদ হয়েছে, কি বিপদ, যে মায়ার দৌরাত্ম জ্বর, এই জগৎকে বলা হচ্ছে আমরা জ্বর, আমরা এই ভব জ্বরে আছি, আমরা জড়জগতে জ্বরের মধ্যে আছি, আমরা রোগাগ্রস্ত এই জগতে, তো এই যে মায়ার দ্বারা, মায়ার যে প্রভাব আমাদের প্রতি, আমরা ভোগ বাসনা, এটা হচ্ছে জ্বরের মতো, রোগের মতো, বিকার আমাদের দেহে বিকার হচ্ছে, আমরা জ্বরের মতো বা অসুখ, অসুস্থ হয়ে আছি আমরা, তো সেই অসুস্থ হতো, অসুস্থ অবস্থায় মুক্ত হতে গেলে কী করতে হবে আমাদের, অসুস্থ আমি কী করবো, আমি এখন ঔষধ নেব, তখন একটা ঔষধ পেয়েছি আমি, কী সেই ঔষধ, অদ্বৈত মত, মায়াবাদ হচ্ছে একটা ঔষধ, কীভাবে ঔষধ, না এই জগতে ভোগ দুঃখ অনেক কিছু আছে, সুখ দুঃখ জগতে আছে, তাই মায়াবাদীরা কী বললেন, নেতি নেতি জগৎটাকে বাদ দাও, তো মায়াবাদের মাধ্যমে জগৎ থেকে মুক্ত হওয়া যায়, বা এই এই জগতে তারা মুক্ত হতে চায়, তারা বা এই জগতে সুখ দুঃখ থেকে মুক্ত হতে চায় তারা। এই জন্য যেমন আমরা দুঃখ থেকে বা এই জগতের প্রতি আসক্ত থেকে কীভাবে মুক্ত হতে পারি, দুটো উপায় আছে, একটা হচ্ছে কি ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া, রসোভর্জন রসোপস্তপরম দ্রষ্টা নিবর্ততে, উন্নত রস পাওয়ার মাধ্যমে নিম্ন রস ছেড়ে দেয়া, আরেকটা হচ্ছে এই নিম্ন তুচ্ছ রসের অনিত্যত্বের কথা মনে করা, এটা যে হচ্ছে অনিত্ব, টেম্পোরারি, এটা যে ক্ষণস্থায়ী, এটা চিন্তা করা। তো মায়াবাদীরা যারা আছে তাদের একটা, আমাদের কোনো সাধনা আছে না, ষোলমালা জপ করা প্রতিদিন কমপক্ষে, শ্রবণ কীর্তন করা, মঙ্গলারতি, সাধনা আছে, তো মায়াবাদীদের একটা সাধনা হচ্ছে কি, তার এই জড়জগতের অনিত্যত্ব সম্বন্ধে শ্রবণ করবে, প্রতিদিন চিন্তা করবে, ত্যাজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগম, এরকম শঙ্করাচার্য বলছেন যে দুর্জন সংসর্গ প্রত্যাগ করে, বা এই জগতে হচ্ছে অনিত্য চিন্তা করতে হবে, এটা উপায়। তো মায়াবাদীরা সেই উপায়টা চিন্তা করে, তো মায়াবাদের দ্বারা একটা উপায় আছে, যদিও প্রভুপাদ বলছেন সর্বশ্রেষ্ঠ উপায়টা কি দুটার মধ্যে, ভগবানের প্রতি আকৃষ্ট, রসবর্জন রসবর্ষে পরম দর্শনের মধ্যে সহজ পন্থা, কিন্তু মায়াবাদের একটা পন্থা আছে যে জগতের অনিত্যতা সম্বন্ধে শ্রবণ করে, জগৎটা হচ্ছে মায়া, জগৎটা হচ্ছে মোহের, যেমন হতাশা থেকে যে বিরক্তি আসে, শ্মশান বৈরাগ্য, জগতের দুঃখ দুর্দশা পেয়ে হতাশ হয়ে তখন বলে না জগৎ থেকে বিরক্ত হব, মায়াবাদীদের এই পন্থাটা আছে, তো সেই পন্থার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি, এই এই জগৎ থেকে অনাসক্ত হওয়ার চেষ্টা করতে পারি, তো সেই ঔষধটা পেলাম ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সেই ঔষধটা পেয়ে পেয়ে কী করলাম, ঔষধটার সেবা করে কি হলো, আমার বিষ সেবে বিকার কাটিল, এই মায়াবাদ যখন গ্রহণ করলাম বিকারটা চলে গেল আমার, কিন্তু এ দুর্ভাগ্য মোর বিকার কাটিল ঘোর, বিষের জ্বালায় প্রাণ গেল। এখন ঔষধটা তো খেলাম আমি, রোগটা চলে গেছে, বিকারটা, ভোগটা, বাসনা বা জগতের প্রতি আসক্তি চলে গেছে, কিন্তু আরেকটা সমস্যা কি হয়ে গেছে, ঔষধটা বিষ, আসলে ওই বিষ খেয়ে প্রাণ যায় যায় অবস্থা, যেমন যেমন সাইড এফেক্ট হয় না মেডিসিনের, মাথা ব্যথা হলো ওষুধ মেডিসিন খেলাম, মাথা ব্যথা গেল, এখন পেট সমস্যা শুরু হয়ে গেল, আমি দাঁতের জন্য চিকিৎসা করতে গেছি, আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওইটা খেলাম, এখন না আমার স্টমাকের অবস্থা খারাপ, তখন ওইটাকে মুক্ত করার জন্যে আর একটা প্রোবায়োটিক দিয়েছে, মানে এরকম অবস্থা, ব্যাপারটা হচ্ছে এরকম, মায়া এই জগতের বিকার থেকে মুক্ত হওয়ার জন্য মায়াবাদ গ্রহণ করলাম, এটাতে মুক্ত হলাম, কিন্তু এই মায়াবাদটা একটা বিষের মতো কাজ করছে এখন, কিন্তু এ দুর্ভাগ্য মোর বিকার কাটিল ঘোর, বিষের জ্বালায় প্রাণ গেল, বিষের জ্বালায় প্রাণ চলে গেল, আমি ব্রহ্ম একমাত্র, মায়াবাদে কি বলে, আমি ব্রহ্ম একমাত্র, এ জ্বালায় দোহে গাত্র, ইহার উপায় কি বা ভাই, আমি হচ্ছে ব্রহ্ম একমাত্র, এছাড়া আর কিছু নেই, আর এই বিষের জ্বালায় আমার প্রাণটা জ্বলছে এখন, এর উপায় কি ভাই, বিকার যে ভালো ছিল, ঔষধ জঞ্জাল হলো, ঔষধ ঔষধ কোথায় পাই, যে আগের যে বিকারটাই ভালো ছিল মনে, রোগটাই ভালো ছিল আমার, আগের রোগটাই ভালো ছিল, বিকারটাই ভালো ছিল, এখন ঔষধটা পেলাম কিন্তু ঔষধটা এখন জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে। এখন এই ঔষধের ঔষধ কোথায় পাই? মায়াদত্ত কুবিকার, মায়াবাদ বিশ্বভার। মায়াদত্ত হচ্ছে কুবিকার, মায়া প্রথম একটা হচ্ছে কুবিকার, এটা একটা সমস্যা আছে, মায়াদত্ত কুবিকার, আর একটা হচ্ছে মায়াবাদ বিশ্বভার, দুটো জিনিস। এ দুই আপদ নিবারণ, দুটা আপদ নিবারণ করার জন্য কি করতে হবে? হরিনামামৃতপান, সাধু বৈদ্য সুবিধান, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীচরণ, এই হচ্ছে সমাধান। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীচরণ গ্রহণ করলে আমরা কী করবো? মায়াদত্ত কুবিকার থেকে মুক্ত হতে পারবো, মায়াবাদ বিষের ভার থেকে মুক্ত হতে পারবো। তুমি ঠাকুর গাইছেন আরেকটা বচনে গাইছেন এরকম, ভুলিয়া বৈকুণ্ঠ তত্ত্ব মায়া ভোগে সুপ্রমত্ত, আমি আমি করিয়া বেড়াই, এ আমার সে আমার এ ভাবনা অনিবার, ব্যস্ত করে মোর চিত্ত ভাই। যে আমরা বৈকুণ্ঠ তত্ত্ব, আমরা যে জীব বৈকুণ্ঠ তত্ত্ব, আমরা এটা ভুলে গেছি, ভুলে গিয়ে মায়া ভোগে প্রমত্ত আছি, যার ফলে কি হলো, এর ফলে আমার চিত্ত এখন এটা আমার ওইটা আমার অহম মমতি ভাবের দ্বারা আমরা মগ্ন হয়ে আছি, এটা একটা সমস্যা। এই সমস্যা থেকে মুক্ত হতে কি হতে হবে, করতে হবে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, ঔষধ খেতে হবে। আবার বলছেন, এ রোগ সমন পায় অন্বেষিয়া হায় হায়, মিলে বৈদ্য সদ্য যম উপম। যে এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য একটা উপায় খুঁজছি, আমি খুঁজছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বিভিন্ন মতবাদ বিভিন্ন মত পথ আমি খুঁজছি, বিভিন্ন জায়গায় হেঁটে যাচ্ছি, আমি ঘুরে মরছি। তো ঘুরতে ঘুরতে আমি একটা উপায় পেলাম, একটা ডাক্তার পেলাম আমি, ডাক্তারটা কীরকম? মিলে বৈদ্য সদ্য যম উপম, যমের মতো, সে যমের মতো ডাক্তার। আমি ব্রহ্ম মায়া ভ্রম এই ঔষধেরও ক্রম। এই ঔষধের সিস্টেমটা হচ্ছে কীরকম? আমি হচ্ছি ব্রহ্ম মায়া ভ্রম, জগৎটা হচ্ছে ভ্রম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, অহম ব্রহ্মাস্মি, এটা হচ্ছে এই ঔষধের ক্রম। দেখি চিন্তা হইল বিষম, এটা দেখে আমার চিন্তা বিষম চিন্তা হলো। তো এখান থেকে কীভাবে উপায় উদ্ধার পাওয়া যায়? একে তো রোগেরও কষ্ট, যেমন বললেন কাটা গায়ে নুনের ছিটা দেয়া, বা মরার উপর খাড়ার ঘা, এরকম বলে একে মরছি আমি, তার উপর আরেকটা উপরে আমাকে দিচ্ছে। তো একে তো রোগেরও কষ্ট, তার উপর কি যমপম বৈদ্য ভ্রষ্ট, বৈদ্যটাও ভ্রষ্ট, ইহা হইতে পাইতে নিস্তার। এছাড়া এর জন্য কি উপায় কি? শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রয়, পরবর্তী লাইনে বলছে এতে উদ্ধায় পাওয়ার কি উপায় কি? আবার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীচরণ সমাশ্রয় করা। তো এই মায়াবাদটাকে বিষের মতো বলছেন, ভক্তরা জানেন, বৈষ্ণবীরা জানেন, গরিব, এটা হচ্ছে বিষের মতো, কোনো প্রশ্নই নেই মায়াবাদের কথা শ্রবণ করা বা মায়াবাদকে গ্রহণ করা। হ্যাঁ, হয়তো মায়াবাদের কাজ করতেও পারে, মায়াবাদের ফলে কেউ জগৎ থেকে অনাসক্ত হতেও পারে, সংসার থেকে মুক্ত হতেও পারে মায়াবাদের দ্বারা, কিন্তু এটা বিষের মতো, বিষবত ব্রহ্মে লীন হয়ে যায়, এটা একদম জীবের অস্তিত্বকে নাশ করে দেয়। পরবর্তী প্রভুপাদ বলছেন, মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকের বহু বচন ব্যবহার করা হয়েছে এবং জড়দেহটিকে বোঝাচ্ছে। তারা বলে যে এই শ্লোকেই বলা হচ্ছে নত্যবাহম জাতুনাস্তম নত্যম জেমে জনাদিপাম, যে আমরা আমরা বলছেন, ন মানে হচ্ছে এখানে বহু বচন ইঙ্গিত করছে, তুমি আমি তুমি এবং সমস্ত রাজারা। তো এখানে এটাকে দেহকে বুঝাচ্ছে, কিন্তু প্রভুপাদ এখানে বলছেন উত্তর, প্রভুপাদ কিভাবে খণ্ডন করছেন, যে আগের শ্লোকেই ভগবান বলছেন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে। তাহলে যে আগের শ্লোকে কৃষ্ণ বলছেন, তো যখন সেই কৃষ্ণ আগের শ্লোকে বলছেন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে, সেই কৃষ্ণ কী করে এখন আবার দেহাত্ম বুদ্ধি প্রদান করতে পারেন? এটা দেহাত্ম বুদ্ধি না, কৃষ্ণ আমাদেরকে আত্মাকে এখানে তিনি ইঙ্গিত করছেন। আরও প্রভুপাদ বলছেন যে ভগবদ্গীতা মানুষের ভগবত ভক্তিবিহীন মানুষের ভগবত ভক্তি পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার অন্তর্নিহিত তথ্য উপলব্ধি করে, শেষের দিকে বলছেন এটা মধুর বোতল চাটার মতো। পরবর্তী শ্লোকটা পড়ুন, 13 নম্বর। অর্জুন বলছেন যে আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছেন ঈশ্বর, আপনি হচ্ছেন ভগবান, আপনার জন্ম আদি মরণ নেই, আপনার জন্ম মৃত্যু নেই, কিন্তু জীবের তো জন্ম মরণ আছে। আপনি হচ্ছেন ভগবান, আপনার জন্ম মৃত্যু নেই, কিন্তু জীবের তো জন্ম মৃত্যু আছে। তো এর উত্তরে কৃষ্ণ এখন এই শ্লোক বলছেন যে জীবেরও জন্ম মৃত্যু নেই, জীব হচ্ছে নিত্য শাশ্বত, জীব হচ্ছে নিত্য শাশ্বত, দেহের দেহ যেভাবে এক দেহীন স্থানীয় বিখ্যাত শ্লোক। তো এখানে ব্যাখ্যা করছেন খুব সুন্দরভাবে যযাতি মহারাজ, যযাতি মহারাজের কথা বলছেন। তিনি তার পুত্রকে দিয়ে দিয়েছিলেন তার বৃদ্ধ অবস্থা, আর তিনি যৌবন নিয়ে নিয়েছিলেন তার পুত্রের কাছ থেকে, তখন তিনি আবার শোক করছেন। তো এখন আসলে কৃষ্ণ কি বুঝতে যাচ্ছেন, তো অর্জুন তো বলছেন যে ঠিক আছে আপনার জন্ম মৃত্যু নেই কিন্তু জীবের জন্ম মৃত্যু আছে, তা কীভাবে আমি ভীষ্ম দ্রোণকে হত্যা করতে পারি? তখন কৃষ্ণ এখানে এই যুক্তি দিচ্ছেন যে দেহীর দেহ যেভাবে কৌমার থেকে যৌবন থেকে জোড়ার মধ্য দিয়ে যায়, একইভাবে মৃত্যুর সময় এই দেহী আত্মা পুরনো দেহকে ত্যাগ করে নতুন দেহ লাভ করে। তাহলে যদি তুমি এখন দেখো ভীষ্ম আর দ্রোণ কী হয়, তার বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে ভীষ্ম দ্রোণ, বুড়ো শরীরে কত কষ্ট। তাই তুমি যদি এখন এই যুদ্ধে ভীষ্ম আর দ্রোণকে হত্যা করো তাহলে কী হবে, তারা আবার নতুন দেহ লাভ করবে, তাদের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, নতুন দেহ লাভ করবে তারা, যৌবন প্রাপ্ত দেহ লাভ করবে। কৃষ্ণ এই কথা যুক্তি প্রদান করছেন এখানে, তাই এখানে শোক করা উচিত নয়। তো বিশ্বমাচার্য ঠাকুর বলদেব বিদ্যাভূষণ এখানে বলছেন যে অর্জুন এখানে স্বীকার করছেন যে ঠিক আছে বিষ্ণুর নতুন দেহ লাভ করবেন, কিন্তু অর্জুন আবার তিনি দ্বিধা প্রকাশ করছেন যে নতুন দেহ লাভ করলেও বর্তমানে কীভাবে তাদেরকে হত্যা করতে পারি, কারণ তারা বর্তমানে আমার সাথে সম্পর্কিত আছে, এখন কীভাবে তাদেরকে আমি হত্যা করতে পারি বর্তমান দেহ, কারণ বর্তমান দেহের মাধ্যমে কে সুখ দুঃখ ভোগ করে। তো তাকে তিনি পরবর্তীতে খণ্ডন করছেন। এরপর 14 নম্বর শ্লোকের পরবর্তী এটাকে খণ্ডন করছেন ভগবান। তো আগের যুক্তিটা কি ছিল, না আপনি অর্জুন বলছেন ঠিক আছে হে কৃষ্ণ আপনি বলছেন যে যদি আমি এদেরকে হত্যা করি তাহলে তারা নতুন দেহ লাভ করবে, যৌবনপ্রাপ্ত দেহ লাভ করবে, ঠিক আছে, কিন্তু বর্তমানে তাদেরকে আমি হত্যা করবো কি, বর্তমানে তাদের দেহটা হচ্ছে সুখ দুঃখের জন্য ভোগ করছে তারা। তখন তিনি বলছেন এই 14 নম্বর শ্লোকে ভগবান এই প্রেক্ষিতে যে সুখ দুঃখটা হচ্ছে কীরকম, শীত এবং উষ্ণ আদি গ্রীষ্ম ঋতুর মতো একটা গমনাগমন। তাই ঠিক যেরকম শীত যায় গ্রীষ্ম আসে, আবার শীত আসে আবার গ্রীষ্ম আসে, এতে আমাদের মুহ্যমান হওয়া উচিত না, এজন্য তুমি শোক করো না। তো অর্জুন বলছেন ঠিক আছে আমি তাদের জন্য শোক করছি না, আমি এদের জন্য শোক করছি না, কার জন্য শোক করছি, আমার নিজের জন্য শোক করছি। কেন নিজের জন্য? কারণ যদি এদেরকে আমি হত্যা করি এখন তাহলে আমাকেই দুঃখ ভোগী হতে হবে, আমাকেই কষ্ট পেতে হবে এদেরকে হত্যা করলে, আমার পিতামহ আমার গুরুদেব। তাই নিজের জন্য, নিজের স্বার্থের জন্য আমি শোক করছি। তখন ভগবান বলছেন যে না, নিজের জন্য সুখ করা উচিত না। এই শ্লোক তিনি ব্যাখ্যা করতে, এই সুখ দুঃখকে সহ্য করো তুমি, এটা আমাদের সহ্য করা উচিত, নিজের জন্য সুখ দুঃখ করা উচিত না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতষ্ণ সুখ, মাত্রা মানে কি, এই জগতে সুখ দুঃখটা কীভাবে আসে, মাত্রা স্পর্শ, স্পর্শ মানে স্পর্শ করার, মাত্রা মানে সেন্সেস বা তন্মাত্রা বলা হচ্ছে, ইন্দ্রিয়ের বিষয়। তন্মাত্রা কি কি, কটা তন্মাত্রা আছে আমাদের, পাঁচটা, কি তন্মাত্রা, পাঁচটা, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, পাঁচটা আমাদের তন্মাত্রা, ইন্দ্রিয়ের বিষয়। রূপের প্রতি আকৃষ্ট হওয়া, রসের প্রতি আকৃষ্ট হওয়া, গন্ধ শব্দ স্পর্শ, এগুলো ভোগ করতে চাওয়া, এটাই হচ্ছে মাত্রা। আর এই মাত্রাগুলির সাথে সংস্পর্শের ফলেই আমাদের দুঃখের উৎপন্ন হয়, তন্মাত্রা, তৎমাত্রা, বা অন্যভাবে বলতে গেলে তন্মাত্রা মানে ব্যাখ্যা করে যার দ্বারা ইন্দ্রিয় সুখকে মাপা যায়, কিছুকে মাপা যায়, এটা হচ্ছে স্পর্শ করা, সেটা হচ্ছে মাত্রা, তন্মাত্রা, রূপরস গন্ধ শব্দ স্পর্শ, বা শব্দ গন্ধ স্পর্শ রূপরস, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাখ্যা করা হচ্ছে। এখানে আবার বলছেন কৌন্তেয় ভারত, এটা ব্যাখ্যা করার মাধ্যমে অর্জুনকে তিনি তার মাতৃকুলের মহান বংশের সাথে যুক্ত করিয়ে মনে করিয়ে দিয়েছেন তোমাকে এরকম চিন্তা করা উচিত না। যে তোমার মাতা কৌন্তেয়া মানে হচ্ছে কুন্তির পুত্র, দেখো তোমার মাতা কত কষ্ট সহ্য করেছিলেন, তোমার মা কুন্তি ভাগবতনে ব্যাখ্যা করেন ভীষ্মদেব যে কুন্তি কত কষ্ট সহ্য করতে হয়েছিল, যুবতী অবস্থায় পতিকে হারালেন, তারপরে পুত্রদের উপর অত্যাচার, তোমার মাতাকে এত সহ্য কষ্ট সহ্য করতে হয়েছিল আর সেই মাতার পুত্ররূপে তুমি দুঃখ সহ্য করতে ভয় পাচ্ছ, এরকম করা উচিত না। সেজন্য ভগবান এই শ্লোকটা বলছেন। পরবর্তী শ্লোকটা দেখুন 15। তো এখানে কৃষ্ণ প্রথমবারের মতো মুক্তির কথা বলছেন, মুক্তিকে এখানে তিনি ইন্ট্রোডিউস করছেন, পরিচয় করেছেন মুক্তির কথা, তুমি চিন্তা করুন বা মুক্তি লাভের প্রকৃত অধিকারী ব্যক্তির গুণাবলী কী, লক্ষণ কী, যে তিনি কী করেন সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন। তো বলছেন দুঃখের প্রতিকারের চেষ্টা অপেক্ষা তা সহ্য করাই উচিত, কেননা তাতে মহাফল লাভ হয়, সহ্য করাই উচিত। সুখ দুঃখ হচ্ছে গমনাগমনের মতো, তৎসৈব হেত প্রয়তে এত কোবিদ ন লভ্যতে ইয়দ ভ্রমতাম উপর্যুত তল্লভ্যতে দুঃখ বদান্যত সুখম কালেন সর্বত্র গভীর রম্ভসা। নারদ মুনি বলছেন ব্যাসদেবের কাছে ভাগবতের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়ে, যে এই জগতের নিম্নলোক পাতাল থেকে শুরু করে ব্রহ্মলোক পূর্ণ যেখানেই যান না কেন আপনি সুখ দুঃখ আছেই, সুখ আছে দুঃখ আছে, এবং যার ভাগ্যে যতটুকু সুখ দুঃখ আছে ততটুকুই আমাদেরকে লাভ করতে হবে, এছাড়া বেশি আমরা করতে পারবো না। একজন এরকম ব্যাখ্যা করছিলেন যে আসলে যে আমরা যেমন কুষ্টি দেখি জ্যোতিষীর কাছে যাই, জ্যোতিষী কী বলে, আমি একজন জ্যোতিষীর কাছে গেছিলাম, উনি বলছিলেন আমাদের নীলশ্যাম প্রভু জ্যোতিষী বলছিলেন একবার গেছিলেন, বলে আসলে যার সুখ দুঃখ যতটুকু আছে এটা নিশ্চিত আছে, জ্যোতিষী কেবলমাত্র বলে দেয় কখন কোনটা হবে গ্রহ নক্ষত্র, ইয়ে করে এটা চেঞ্জ করতে পারে না, বা যদিও যে প্রতিকার দেয় পাথর ব্যবহার করুন চুনি পান্না হীরা এসে এটা দিলে কী হয় আমাদের দুঃখ চলে যায়, এটা দিলে কী হবে পরে যে সুখটা আছে আগে চলে আসবে এখনকার দুঃখটা পরে চলে যাবে। বা এমনকি আমরা দেবতাদের কাছে যখন যাই বলা হচ্ছে এরকম, যখন দেবতাদের কাছে যখন যাই আমরা যে আমাকে ধনম দেহি রূপম দেহি যখন বলি সুখ দেও, দেবতারা করেন কি আসলে, দেবতারা সুখ দুঃখ সৃষ্টি করতে পারেন না, আমাদের সুখ দুঃখ ভগবান দেন, ভগবান এটা অনুমোদন করেন, আমাদের কর্মফলে যতটুকু সুখ দুঃখ আছে এটা আগে থেকে জন্মের আগে নির্ধারিত হয়ে থাকে। দেবতাদের কাছে গিয়ে বলছি হে মা হে বাবা আপনি আমাকে, হে দেব আপনি আমাকে সুখ দিন অর্থ দিন, তখন তিনি কী করবেন, তিনি দেখছেন যে আমার ভাগ্য অনুযায়ী, আমার ভাগ্য অনুযায়ী আগামী 20 বছর পর্যন্ত আমার ভাগ্যে কোনো ধন নেই সুখ নেই দুঃখ আছে, 20 বছর পরে হয়তো আমার সুখ আছে, বা হতে পারে এই জন্মে আমার কোনো সুখ নেই 2-3 জন্ম পরে সুখ আছে, তিনি করবেন কি ঠিক আছে এটা এসছে আমার ভক্ত, তখন তো উনি করবেন কি পেছনের সুখটা আগে নিয়ে আসবেন আর এখনকার দুঃখটা পরে নিয়ে রাখবেন, তাই এখন যদি আমি সুখ পুকুর চেষ্টা করি ওই দুঃখটা পরে আবার পেতে হবে আমাকে গিয়ে, তাই এটা কোনো সলিউশন এটা কোনো সমাধান না, এটা কোনো সমাধান না, তাই জন্য সুখ দুঃখ আসতেই থাকবে। তাই নারদমুনি বলছেন তাই নিত্য বুদ্ধিমান ব্যক্তিকে এমন কোনো বস্তুর অন্বেষণ করা উচিত, তৎসৈব হেত প্রয়ত কোবিদ, যিনি কোবিদ বুদ্ধিমান তাকে এমন বস্তুর অন্বেষণ করা উচিত যা ন লভ্যতে ইয়দ ভ্রমতাম উপর্যুত, যা পাতাল থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত ভ্রমণ করলে পাওয়া যায় না, নিত্যতত্ত্ব জড়জগতে যা পাওয়া যায় না সেই নিত্য বস্তুর সন্ধান করা উচিত, এই সুখ দুঃখের না। 16 নম্বরটা পড়ুন। এখন অর্জুন যুক্তি দিচ্ছেন দেখাচ্ছেন যে শীত উষ্ণ আদি অত্যন্ত দুঃসহ, শীত উষ্ণ এই সমস্ত কিছু অত্যন্ত দুঃসহ, অনেক সহ্য করা অনেক কঠিন, তা কীভাবে সহ্য করবো আমি, অত্যন্ত কঠিন সহ্য করা, আর যদি অত্যধিক সহ্য করি তাহলে আত্মা নাশ হতে পারে, বলে না অনেক সময় অনেক বেশি চাপ দিতে গেলে ফেটে যাবে বেদনে, যদি চাপ দিয়ে ফেটে যাবে সেটা, যদি আমি বেশি সহ্য করতে যাই দমিয়ে রাখি তাহলে বেশি সহ্য করতে 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 গিয়ে এক সময় আত্মা নাশ হয়ে যাবে, তখন কৃষ্ণ বলছেন না এরূপ আশঙ্কা ঠিক না, এরূপ আশঙ্কা করো না তুমি, কেন কারণ তত্ত্ব বিচার পূর্বক এই সমস্ত সুখ দুঃখ সহ্য করা যায়, কেন সহ্য করা যায় কারণ এই যে শীত উষ্ণ আদি এগুলো হচ্ছে অনাত্ম ধর্ম বিশিষ্ট, অনাত্ম মানে হচ্ছে এরা এর কোনো ব্যক্তিত্ব নেই, এটা হচ্ছে জড়, অনাত্ম, আত্ম নেই এর মধ্যে। কিন্তু আত্মা হচ্ছে নিত্য সৎ, এগুলি হচ্ছে অসৎ, সুখ শীত উষ্ণ আদি হচ্ছে অসৎ, সুখ দুঃখ হচ্ছে অসৎ, কিন্তু আত্মা হচ্ছে সৎ। আর সৎ বস্তুর সেই শক্তি আছে অসৎ বস্তুকে নিয়ন্ত্রণ করার, তাই তুমি এটাকে সহ্য করতে পারো। তো এখন অর্জুন বলছেন, তো আপনি যে বললেন এরকম সৎ এবং অসৎ, সৎ এবং অসৎ বস্তুর তত্ত্ব যে আপনি বলছেন, এটি কাদের দ্বারা নিরূপিত হয়েছে, কার ইসে মন করা হয়ে বলছেন? আপনি নিজের মতো করে বলছেন নাকি সিদ্ধান্ত অনুযায়ী বলছেন? রেফারেন্স কি, রেফারেন্স চাই, প্রমাণ কি এটার? তখন তিনি বলছেন তত্ত্বদর্শী অর্থাৎ বস্তুর স্বরূপাভিজ্ঞ কর্তৃক তারা এটা নিরূপিত হয়েছে, যারা যে সমস্ত ব্যক্তিরা ঋষিরা তত্ত্বদর্শী বস্তুর স্বরূপ জানতে পারেন তারা এটার স্বরূপ নির্ণয় করেছেন, তুমি এরূপ বিবেকের সাথে সহ্য করো। এখানে দুটা জিনিস বলছেন, দুটা বস্তু, এটা হচ্ছে নাসত বিদ্যত ভাব, নাসত বিদ্যত ভাব, আর একটা হচ্ছে না ভাব বিদ্যতে স্বতঃ, দুটা উল্টে দিন, না সত বিদ্যতে ভাব, ভাবটা আগে নিয়ে আসুন না ভাব, আর সতটা পিছনে নিয়ে যান না ভাব বিদ্যতে স্বতঃ, উল্টে দিচ্ছেন কথা শব্দকে উল্টে দিচ্ছেন। তাহলে তার ফলে কী দাঁড়ায়? একটা হচ্ছে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, প্রথমটা নাসতে বিদ্যত বিদ্যতে ভাব, আর না ভাব বিদ্যতে স্বত, এর অর্থ দাঁড়ায় গিয়ে নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। দুটা জিনিস, আত্মা হচ্ছে চিরন্তন এবং জড় বস্তুগুলি হচ্ছে নশ্বর। এখন এই বস্তু, এই ব্যক্তিটা, এই ভাবটা যে না ভাব বিদ্যতে স্বতঃ, অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না, এটা নিত্য, এটা পরবর্তী শ্লোকে আরো ব্যাখ্যা করছেন। পরবর্তী শ্লোকটা পড়ুন, এটা হচ্ছে 17 নম্বর শ্লোক। তো এখন ব্যাখ্যা করছেন অর্জুন, বলছেন আগের শ্লোক যেটা বলছিলেন যে আত্মা হচ্ছে বিনাশহীন সদ বস্তু, সেটিকে আরো বিশেষভাবে বলছেন। আগের শ্লোকের যা একটা বলছিলেন আত্মা হচ্ছে বিনাশহীন সদ, কিন্তু এখানে আরো বিশেষ করে বলছেন কি, আত্মা অবিনাশী সমগ্র শরীরে পরিব্যাপ্ত। আত্মার আকার কি, বালাগ্র শত ভাগস্য শততা কল্পিতস্য ভাগ জীব সবিজ্ঞেয় সচান চান্যন্ত্যায় কল্পতে, আত্মার আকার চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক ভাগ। তো একবার মুম্বাইতে একবার একটা ধর্মীয় সংগঠন এসছে, ধর্মীয় সংস্থা, তো তারা বড় করে একটা পোস্টার টাঙিয়েছে, বিলবোর্ড অ্যাডভার্টাইজমেন্ট, যে আসুন আমাদের কাছে, নিজেকে জানুন, নিজেকে আবিষ্কার করুন, নিজেকে আবিষ্কার করুন, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সব থেকে মহান, সব থেকে বৃহৎ, সব থেকে উন্নত, আপনাকে আবিষ্কার, নিজেকে জানুন, এরকম বিজ্ঞাপন দিচ্ছেন। সবাই ওনার ওখানে যাচ্ছে যে কি আমি জানি, আমি এত মহান, আমি এত বৃহৎ, আমি এত উন্নত, আমি নিজেও জানতাম না, জেনে আসি গিয়ে। কিন্তু আমাদের এখানে এলে আমরা কি বলি, প্রথম প্রথম সিদ্ধান্ত কী দিই আমরা প্রথম ক্লাসে, কী বলি, দেহ নয় আত্মার, আত্মা কীরকম, চুলের অগ্রভাগের 2000 এটুকু। তো ওরা বলছে কি আমরা এত বিশাল, আমরা প্রথম দিন বলি আমরা আপনি এটুকু, হ্যাঁ কী বলছেন এটুকু, অনেক সময় এটা এটা গ্রহণ করতে কষ্ট হয়। সে বদ্ধ জীবতা যখন আসে যে আমি হচ্ছে দাস, জীবের স্বরূপে কৃষ্ণ নিত্য দাস, হ্যাঁ সেবক, চাকর, প্রথমে এটা কী বলছে, এটা আমার চাকর, আমিও তো এত বড়, আমি তো কিছুর মালিক, আমি এত গুণবান, এত ধৈর্যশালী, বা এত আমি শক্তিশালী, আমি কিনা চাকর। তো এই জন্য প্রথম ওই জিনিসটা গ্রহণ করা এটা একটা কঠিন ব্যাপার। যারা এটা এই সত্যকে স্বীকার করতে পারেন, এই সত্যকে সহজে স্বীকার করা যায় না, এই সত্যকে স্বীকার করতে হলে অনেক স্বীকৃতির প্রয়োজন, অনেক স্বীকৃতির পর বদ্ধ জীব এই সত্যকে স্বীকার করতে পারে যে আমি হচ্ছি নিত্য দাস, ভগবানের সেবক, ভগবানের চাকর। তো যারা স্বীকার করতে পারে তারা অনেক স্বীকৃতিবান, অনেক কৃপাপ্রাপ্ত। তো এরকম অনেক অনেক স্বীকৃতিবান ব্যক্তির মধ্যে যারা স্বীকার করেছে, তাদের মধ্যে আবার অল্প কয়েকজন ব্যক্তি আছে যারা স্বীকার করার পর কি করেন, যেহেতু আমি সেবক, যেহেতু আমি দাস চাকর, তাই আমার কাজ কি, সেবা করা, সেবা করা শুরু করেন, সুলমালা জপ করার অঙ্গীকার বা জপ করা শুরু করেন, ভক্তি করা শুরু করেন। তারা হচ্ছেন আরও অনেক দুর্লভ, মুক্তানামপি সিদ্ধানাম কোটিষ্বপি মহামুনে সুদুর্লভ প্রশান্তাত্মা নারায়ণপরায়ণ। অনেক অনেক কোটি কোটি ব্যক্তির মধ্যে খুব দুর্লভ, চৈতন্যচরিতামৃত রূপগোস্বামীর কাছে শিক্ষায় মহাপ্রভু বলছেন যে অনেক অনেক জীবাত্মা আছে, 84 লক্ষ জীবাত্মা আছে, তার পক্ষে জলযানব লক্ষ্মিণী পক্ষীনাম দশলক্ষণাম এরকম স্থাবরাত লক্ষ বিংশতি, অনেক অনেক 84 লক্ষ, তার মধ্যে মানুষ হচ্ছে 4 লক্ষ, 4 লক্ষ মানুষ খুব মানে খুব দুর্লভ। 4 লক্ষ মানুষের মধ্যেও কেউ আছে ধর্মনিষ্ঠ বেদনিষ্ঠ, কেউ বেদের প্রতি শ্রদ্ধাহীন, ধর্মের প্রতি নিষ্ঠাপূর্ণ, কেউ শ্রদ্ধাহীন অধার্মিক। তো এরকম অনেক অনেক ধর্মনিষ্ঠার মধ্যে, কোটি ধর্মনিষ্ঠ মধ্যে কারো বেদের প্রতি নিষ্ঠা আছে, সেরকম অনেক অনেক ধর্মনিষ্ঠা পরায়ণ ব্যক্তির মধ্যে একজন হচ্ছে তারা প্রকৃত হককে সেই জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়। তার মধ্যে কোটি কোটি ব্যক্তির মধ্যে অল্প কয়েকজন একজন সেই জ্ঞান লাভ করতে পারে, নিজেকে মুক্ত বলে মনে করে। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। দুর্লভ সহজ না, দুর্লভ মানে খুব দুর্লভ বলা হচ্ছে। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর গাইছেন, তিনি অল্প হেন নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। তার মানে বলছি দাস, বলছি আপনার নাম কি? কৃষ্ণ দাস। আচ্ছা দাস, কিন্তু এটা অল্প কথা না, কেউ ভগবান ভক্ত এটা অল্প না, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। উনি যে ভক্ত হয়েছেন বা ভক্তি করেন বলে অঙ্গীকার করেছেন, এটা অনেক অনেক ভাগ্যের ফলে এটা করতে পেরেছেন তিনি। তাই আমাদের চারপাশে আমরা দেখতে পাই, অনেক সময় বলতে পারি অনেক সময় যে কীভাবে আমরা এদেরকে, এই ভক্তদেরকে শ্রদ্ধা করব, এরা এমন এমন কাজ করছে, এমন এমন আচরণ করছে, এটা তো এদেরকে প্রতি কোনো শ্রদ্ধার উদয় হয় না, যেরকম করা উচিত এরকম করছে না, এরা অসৎ আচার করছে, দুরাচারী, কোন দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করবে, একটা যুক্তি দেখান আমাকে, এরকম বললেন। তো কমপক্ষে এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকে শ্রদ্ধা করা উচিত যে কমপক্ষে সে হরিনাম একবার হলেও করেছে, এখন করছে, এখন হরিনাম করছে, বা যারা ষোলমালা জপ করছে, কঠিন এটা সহজ কিছু না, সব কিছু পরিত্যাগ করে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া, ষোলমালা জপ করার অঙ্গীকার করা, গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দীক্ষা নেয়া, এটা সহজ কিছু না, অনেক ভাগ্যের ফলে, অনেক সৌভাগ্যের ফলে, সুকৃতির ফলে, অনেক কৃপার ফলে কেউ এটা করতে পেরেছে। তাই এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার প্রতি আমরা কি শ্রদ্ধাপরায়ণ হতে পারি, শ্রদ্ধা রাখতে পারি, এবং নিজেদের ক্ষেত্রে মনে করতে পারি কি আমরা, যে আমরাও অনেক সৌভাগ্যের জন, হিন্দিতে বলে অনেক পাপর বেলনেকে বাদ আয়া হেদার, অনেক পাপর বেলার পরে আমরা এখানে এসেছি, অনেক কঠিন তপস্যার ফলে এখানে এসেছি। তাই তার তখন তাহলে আমাদের কি এটা আমরা ব্যক্তিগত কি শিক্ষা নিতে পারি, অনেক কষ্টের ফলে যেহেতু পেয়েছি এটা, এই জন্য আমরা হেলায় না হারাই, অবহেলা করে যেন না হারাই আমরা। যখন কেউ অনেক কঠিন কষ্ট করে কিছু পাবে, এটাকে সে একদম আঁকড়ে ধরে রাখবে হৃদয়ের সাথে, আর যখন কেউ এমনিতে দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে পরে আছে, ছেলে বাবার টাকা ইচ্ছা মতো অপচয় করে বাবা ইনকাম করে দিচ্ছে, এখানে যা বন্ধু বান্ধবদের সাথে যা ইনকাম, যখন ছেলে যখন বড় হয় নিজে যখন টাকা ইনকাম করে কষ্ট করে, তখন করে কি একদম পাই পাই একদম প্রতিটা পয়সা সে হিসাব করে বের করে। এইভাবে আমরাও বোঝা উচিত যে আমরা অনেক কষ্ট করে তপস্যা করে ভক্তি পেয়েছি, ভক্তির সাথে যুক্ত হতে পেরেছি সদ্গুরু পরম্পরায়। সেটাও প্রভুপাদ বলছেন যে এরকম যারা অনেকে ভক্তি করতে চায়, তারপরেও তারা হয় কি এরকম কুলগুরু জাতিগোসাই বিভিন্ন মতপথে তারা বিভ্রান্ত হয়, কিন্তু সেগুলির মধ্যে থেকে আমরা ছেঁকে বাছাই করে আমরা এই যে গুরু সদ্গুরু পরম্পরায় যুক্ত হতে পেরেছি, অনেক সৌভাগ্যবান পন্থা পেয়েছে। তাই এটাকে আমাদের যত্ন সহকারে রাখা উচিত, সেটা এখানে বর্ণনা করছেন যে আত্মার আকার হচ্ছে চুলের অগ্রভাগের 2000 ভাগের 1 ভাগ। পরবর্তী শ্লোকটা পড়ুন। তুমি যুদ্ধ করো, 18 নম্বর শ্লোক, যুদ্ধ করতে বলো, উৎপত্তি ও বিনাশশীল অসতের স্বরূপ এখন বলছেন। যে আগে কি বলছিলেন, আগের শ্লোক কার কথা বলছিলেন, সতের কথা, আত্মার কথা, সৎবস্তুর কথা বলছেন, আর এই শ্লোকে অসৎ বস্তু দেহের কথা বলছেন, জড়দেহ আত্মার মধ্যে পার্থক্য বলছেন, বলে বলছেন তুমি এগুলির কথা চিন্তা না করে যুদ্ধ করো, যুদ্ধ করো। তাই দুটো দিক থেকেই বিচার করলে এখানে শোক করার কোনো কারণ নেই, পরেরটা পড়ুন। তো এখন কৃষ্ণ বলছেন, তোমার যে একটা শোক ছিল যে আমি ভীষ্ম আদিকে কীভাবে তার মৃত্যু হবে, ভীষ্মদেব দ্রোণাচার্যের মৃত্যু হবে, এটা নিয়ে তুমি শোক করছিলে, এই শোকটা এখন নিবারিত হলো। আমি বললাম তোমাকে যে আত্মার মৃত্যু নেই, এই শোকটা তোমার মোহটা নিবারিত হলো, কিন্তু এখন তুমি চিন্তা করছো কি, কিন্তু যদিও এদের মৃত্যু নেই কিন্তু আমি তাদেরকে হত্যা করতে পারবো না, আমি কিন্তু তাদেরকে হত্যা করব, আমি কি হন্তা? তো এখানে বলছেন আত্মা কি হননকারী হন্তা নাকি আত্মা হত হয়, আত্মাকেই হত্যা করা হয় না আত্মা অন্য কাউকে হত্যা করে, এই যে দুঃখ প্রকাশ করছেন সেটা হচ্ছে অকারণ অযৌক্তিক, সেটা এখানে বলছেন এই শ্লোকে বলছেন ভগবান, এটা হচ্ছে অযৌক্তিক। সেটা বিশ্বমান চক্রবর্তী ঠাকুর বলছেন যে আত্মাকে হত্যাও করা হয় না আবার আত্মা অন্য কাউকে হত্যাও করতে পারে না। অর্জুন চিন্তা করছেন যে অর্জুন তিনি নিজে ভীষ্মদেবকে হত্যা করবেন বা দ্রোণাচার্যকে হত্যা করবেন, এটা হচ্ছে ভুল, তিনি কাউকে হত্যা বা হত্যা করতে পারবেন না, তিনি কাউকে হত্যা করতে পারবেন না। আবার তিনি চিন্তা করছেন কি যে তার দ্বারা ভীষ্মদেব এবং দ্রোণাচার্য হত হবেন, এটাও ভুল, কারণ আত্মা কখনো হত হয় না। তাই দুদিক থেকে চিন্তা করলেই শোক করা উচিত না। পরবর্তী শ্লোকটা পড়ুন। আত্মা যে হত হয় না, আগেরটা আবার দৃঢ় করে বলছেন এখানে যে আত্মা কখনো হতে হয় না, আত্মার এই যে ছটা স্তর, জন্ম মৃত্যু জন্ম বৃদ্ধি স্থিতি সৃষ্টি স্থিতি ক্ষয় মৃত্যু, এই সমস্ত কিছু আত্মার মধ্যে হলেও আত্মা তার দ্বারা কখনো প্রভাবিত হয় না। ভাগবতমে উদাহরণ দিয়ে প্রকাশ করছেন যে বায়ু যেরকম কি হয় ফুলের বাগানের উপর, আদামাদের ফুলের বাগানের উপর দিয়ে বায়ু যাচ্ছে, আবার একই বায়ু হয়তো আমাদের ওয়াশরুমের উপর দিয়েও যাচ্ছে, নর্দমার উপর দিয়েও যাচ্ছে, কিন্তু বায়ু কখনো কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। একইভাবে আত্মাও বিভিন্ন বস্তুর দেহের মধ্যে দিয়ে গেলেও আত্মা কখনো প্রভাবিত হয় না বা আত্মা কখনো তাদের দ্বারা চেঞ্জ হয় না। পরবর্তী শ্লোকটা দেখুন। আগের শ্লোকে যে বলছে আত্মা হন্তা নয়, আত্মা হননকারী নয়, আত্মা কিলার বা হত্যাকারী নয়, এই কথাটা আবার এখানে ব্যাখ্যা করে বলছেন যে যে ব্যক্তি আত্মার এই তত্ত্ব জানেন তিনি কিভাবে জেনে শুনে কাউকে হত্যা করতে পারেন, তাই আত্মা কখনো হত্যাকারী নয়, এই কথা এখানে প্রকাশ করছেন। হিংসা, তাহলে বলা যে কেন তাহলে হিংসা করা হয় যখন আসামিকে দণ্ড দেয়া হয়, প্রভাত ব্যাখ্যা করেন তাৎপর্যে আসামিকে যখন দণ্ড দেয়া হয় তার মানে কি আসামির ভালোর জন্যই, তার এই পাপটাকে শোধন করার জন্যই তাকে দণ্ড দেওয়া হয়, এটা হচ্ছে প্রকৃত হিংসার যথার্থ উপযোগ বলা হচ্ছে তাৎপর্য প্রভুপাদ বলছেন, মনসংহিতাতে বলা হচ্ছে সেটা যথার্থ উপযোগ হচ্ছে পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোনো জিনিস কোথায় এবং কীভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হয়। পরবর্তী শ্লোকটা পড়ুন। উদাহরণ দিচ্ছেন এখন আগেরটা, আত্মা যেরকম আমরা যেরকম পুরাতন বস্ত্র একটু সহজ উদাহরণ দিচ্ছেন এখানে এর উত্তর করছেন। না সেটা এখানে এখানে পুরাতন বলতে বলা হচ্ছে তার আয়ু অনুযায়ী, তার কর্ম অনুযায়ী যতটুকু আয়ু নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা জন্মে সেই আয়ু অনুযায়ী বলছে, কার কতটুকু সময়সীমা সেই সময়সীমা আছে নির্ধারণ করা হচ্ছে, সময়সীমা শেষ হলে এটা পুরাতন হয়ে গেছে, ব্যাস দেখতে যতটুকু নতুন মনে হোক। হ্যাঁ, যেমন বাজারে যাবেন আপনি, দোকানে অনেক প্রোডাক্ট আছে, বিস্কিটের প্যাকেট বা চানাচুরের প্যাকেট বা জুসের বোতল আছে, সে দেখতে একই রকম মনে হচ্ছে, এখানে নতুন মনে খোলা হয়নি একবার ইউজ করে, কিন্তু ডেটটা শেষ, ডেট ওভার হয়ে গেছে, তো এক্সপায়ার ডেট, দেহের একটা এক্সপায়ার ডেট আছে, ওই এক্সপায়ার ডেটটা ওভার হয়ে গেলে এটা পুরানো হয়ে যায়, তখন এটা আমরা গ্রহণ করি না। পরবর্তী শ্লোকটা দেখুন। তখন আগে যে বলেছেন 21 নম্বর শ্লোকে বলেছিলেন যে কি প্রকারে বধ করে আত্মা, সেটাকে এখন পরিস্ফুট করছেন আরো, অবিনাশিত্ব তিনি পরিস্ফুট করে বলছেন যে আত্মার স্বরূপ বা বৈশিষ্ট্য, আত্মাকে কিভাবে কাটা যায় না, ইয়ে করা যায় না, আত্মা হচ্ছে আত্মার, এটা 22 এবং 23 এবং 24 নম্বর পড়ুন। তো এই এটা হচ্ছে আত্মার স্বরূপ, আত্মার বৈশিষ্ট্য। এখানে অচ্ছেদ্য মানে বলছেন কি অস্ত্রের দ্বারা কাটা যায় না। তো এখন বলছেন আচার্যরা যে আসলে অর্জুন কে ছিলেন, যোদ্ধা, তার ধারালো অস্ত্র ছিল। তো অর্জুন মনে করছেন যে এদেরকে আমি কিভাবে হত্যা করবো, তখন ভগবান বলছেন এটা তোমার মোহ, তুমি তোমার ধারালো অস্ত্র দিয়ে আত্মাকে হত্যা করতে পারবে না। তুমি যে মনে করো তুমি তীক্ষ্ণ বাণের দ্বারা ভীষ্মদেবকে হত্যা করবে, তোমার তীক্ষ্ণ বাণের দ্বারা তুমি আত্মাকে ছেদন করতে পারবে না, কাটতে পারবে না, সেটা তিনি এখানে ব্যাখ্যা করছেন। অচল, কোনটা অচল? আচ্ছা, অচল ও সনাতন, অপরিবর্তনীয় অচল ও সনাতন। অচল মানে কি ব্যাখ্যা করছেন এখানে? নিশ্চল, অচল মানে নিশ্চল। এর কোনো পরিবর্তন হয় না, বা এটা স্থির নিত্য বস্তু, এটা বাস্তব বস্তু। বাস্তব বস্তু বলতে কি ব্যাখ্যা করছেন? যার কোনো আদি মধ্যে অন্তে যার কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্থির বস্তু, স্থির বা নিশ্চল, অপরিবর্তনীয়, স্থির, সনাতন। পরবর্তী শ্লোকটা দেখুন। তো আসলে একই কথা বারবার এখানে গুরুত্ব দিচ্ছেন। তো বলছেন আচার্যরা যে যখন সংস্কৃতে কি হয়, সংস্কৃত ভাষায় একটা জিনিসকে বারবার গুরুত্ব আরোপ করা হয় তাকে জোর দেওয়ার জন্যে, বারবার বলা হয়, পুনরাবৃত্তি করা হয় গুরুত্ব আরোপ করার জন্যে। তো এখানে তিনি উপসংহার করছেন এসে আত্মা সম্বন্ধে, 26 নম্বর শ্লোক পর্যন্ত এসে বলছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বল এখন 26 নম্বর শ্লোকে তিনি নতুন একটা বিষয় দিবেন, নতুন একটা যুক্তি দৃষ্টিকোণ প্রদান করবেন। এখানে পড়ুন 26 নম্বরটা। তো এখন কৃষ্ণ বলছেন যে হে অর্জুন, তোমাকে আমি এতক্ষণ শাস্ত্রের ভিত্তিতে বুঝালাম, এখন জাগতিক বিভিন্ন মতবাদ আছে, সেই জাগতিক দৃষ্টিকোণের ভিত্তিতে তোমাকে বলছি, বিভিন্ন মায়াবাদ, বিভিন্ন মতবাদ, তাদের ভিত্তিতে তোমাকে আমি বলছি এই 26 নম্বর শ্লোকে। অন্যান্য জাগতিক সিদ্ধান্তবাদী বা জাগতিক দার্শনিকদের, এথিস্ট, নাস্তিক, বুদ্ধ, বৌদ্ধবাদী, তাদের কথা তিনি বলছেন এখানে। যে যদি মনে করো যে তারা যে বললেন আত্মার অস্তিত্ব নেই, নাস্তিকেরা বলে কি আত্মার অস্তিত্ব নেই, যদি তুমি নাস্তিকদের কথাও স্বীকার করো যে আত্মার অস্তিত্ব নেই, যে বস্তুর অস্তিত্ব নেই তাকে তুমি হত্যা করার জন্য শোক করছো কেন, তাকে তুমি ভয় করছো কেন যে তাকে হত্যা করবো, তাকে মেরে ফেলবো, তার অস্তিত্বই নেই, আত্মার অস্তিত্বই নেই, তাহলে তুমি ভয় করো না, এটা একটা নাস্তিকদেরকে বললেন। পরবর্তী শ্লোকটা পড়ুন। এখন তুমি নাস্তিকদের মতো করে প্রথম নাস্তিকদেরটা আগের শ্লোকে নাস্তিকদেরকে তিনি খণ্ডন করছেন বা নাস্তিকদের মতবাদকে ব্যবহার করছেন। যদি তুমি নাস্তিকদেরকে বিশ্বাস করো যে আত্মার অস্তিত্ব নেই, তাহলে তোমার শোক করা উচিত নয়, যে বস্তুর অস্তিত্ব নেই তার জন্য কিন্তু তুমি শোক করবে। আর এখন এই শ্লোকে যেমন বৌদ্ধবাদীরা বলে কি মৃত্যুর পর আত্মা নির্বাণ, লীন হয়ে যায়, অর্থাৎ যদি তুমি মনে করো আত্মার জন্ম হয়েছে এবং আত্মার বিনাশ হবে, তাহলে যে বস্তু একসময় জন্ম হয়েছে বিনাশ হবে তার জন্য তুমি শোক করে কী লাভ, জন্মিলিতে মরিতে হবে, এটা আত্মা আগে থেকেই এটার বিনাশ নির্ধারিত ছিল, তাই এটা তুমি কিছু করতে, তোমার হাতের বাইরে, এটা আওতার বাইরে, এটা তাই এটা নিয়ে তুমি কিছু করতে পারবে না, তাই তুমি কোনো শোক করো না। 26 নম্বর শ্লোকে বলছেন, 27 নম্বর শ্লোকে সেটা ব্যাখ্যা করছেন কেন শোক করবে না। 28 নম্বর শ্লোকটা দেখুন।
Yeah.
এখন তিনি বলছেন যে তুমি শোক করো করো না, কারণ তুমি এটা বিশ্বাস করো না করো, যদি মনে করো আত্মা বিনাশ হয়ে যায়, জড়দেহের কথা বলছে, জড়দেহের জন্য শোক করছো, আমি জড়দেহের জন্য শোক করছি, জড়দেহ কখনো অপ্রকাশিত থাকে কখনো প্রকাশিত হয়, তার জন্য শোক করার প্রয়োজন নেই। এভাবে ভগবান একে 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 অর্জুনের সমস্ত যুক্তিগুলিকে খণ্ডন করছেন। আর কর্মের জন্য দেহাদি পান হয় নাশ পায়, তাই এই দেহ হচ্ছে উপাধি বশত, এই জন্য এই দেহের জন্য শোক করা কর্তব্য নয়। ২৯টা পড়ুন। তারপর যে প্রভুপাদ এই মতবাদগুলির কথা বলছেন, লোকায়ৈতিক, বৈভাষিক, অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান, তাদের মতো বিভিন্ন মতবাদ আছে, তাদের কথা প্রভুপাদ মানে আমরা সামারাইজ করলাম যে এই এই মতবাদগুলিকে ভগবান ধীরে ধীরে খণ্ডন করছেন, ধীরে ধীরে খণ্ডন করছেন। এখন ২৯ নম্বর শ্লোকে বলছেন আশ্চর্যবৎ, আত্মাকে আশ্চর্য বলে দর্শন করে। তিনটা জিনিস এখানে আছে, দেখুন তিন লাইনে, আশ্চর্যবৎ পশ্যতি, পশ্যতি মানে দেখেন, আশ্চর্যবৎ বদতি, আশ্চর্য বলে ব্যাখ্যা করেন, আশ্চর্যবৎ বৎসৈন্য মনহ শৃণতি, শ্রবণ করেন। তো বলদেব বিদ্যাভূষণ এটাকে দুভাগে ব্যাখ্যা করেছেন, কীভাবে দুভাবে, একটা হচ্ছে, একটা অর্থ হচ্ছে কোনো কোনো ব্যক্তি আত্মাকে আশ্চর্য বলে দর্শন করেন, একটা অর্থ। এবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি, যে ব্যক্তি নিজে আশ্চর্য সেই ব্যক্তি আত্মাকে দর্শন করতে পারেন, পার্থক্য বোঝা গেল, দর্শন করতে পারেন। একটা হচ্ছে, একটা ব্যক্তি হলো, একটা যুক্তি হলো যে কোনো কোনো ব্যক্তিরা আত্মাকে আশ্চর্য বলে দর্শন করেন, একটা কথা, একটা অর্থ। আরেকটা অর্থ, সবাই কিন্তু দর্শন করতে পারে না, যারা নিজের আশ্চর্য তারাই কেবল আত্মাকে দর্শন করতে পারে। পরবর্তী লাইন হচ্ছেন কোনো কোনো ব্যক্তিরা আত্মাকে আশ্চর্য বলে ব্যাখ্যা করেন। আবার বলদেবদেবন আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে যারা নিজের আশ্চর্য তারাই কেবল আত্মাকে ব্যাখ্যা করতে পারেন। আবার তিন নম্বর লাইনে বলছেন যারা কোনো কোনো ব্যক্তি আত্মাকে আশ্চর্য বলে শ্রবণ করেন, আবার আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যারা নিজেরা আশ্চর্য তারাই কেবল আত্মাকে শ্রবণ করতে পারেন। অর্থ হচ্ছে একটা হচ্ছে আত্মা আশ্চর্য, আরেকটা ব্যাপার হচ্ছে যারা আত্মাকে দর্শন করতে পারেন, বর্ণনা করতে পারেন, শুনতে পারেন, তারা নিজেরাও আশ্চর্য। তা যারা ভক্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন তারা নিজেরাও আশ্চর্য, তারা সবাই সাধারণ কেউ না, আশ্চর্য। ৩০ নম্বরটা পড়ুন। আগের শ্লোকে বলছেন তাহলে এই সংসারে বিদ্বান ব্যক্তিরা কেন শোক করেন, বিদ্বান ব্যক্তিরা কেন শোক করেন এই জগতে, যদি আত্মা অস্তিত্ব, আত্মা যদি অবিনাশী হয়, দেহ বিনাশশীল হয়, তাহলে কেন শোক করেন। এই জন্যই বলছেন আত্মার বিষয়ে সকলে অজ্ঞান, আত্মার বিষয়ে জগতের লোকেরা অজ্ঞান, তাই যারা যারা আশ্চর্যবোধ ব্যক্তি আছেন তারাই কেবল শোক করেন না। তো এখানে বলছেন যে এখন এই প্রকারে আত্মার অবদ্ধত্ব সংক্ষেপে বলে এখন শোক করার যে অনুচিত তার উপসংহার দিচ্ছেন ভগবান, সারমর্ম দিচ্ছেন। অতএব আত্মা হচ্ছে সর্বদাই অবদ্ধ, তাই তোমাকে আত্মার জন্য শোক করা উচিত নয়, আত্মার জন্য তোমাকে শোক করা উচিত নয়, আত্মা হচ্ছে অবদ্ধ। এই পর্যন্ত ৩০ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান প্রথম অর্জুনের প্রথম যে কারণটা কি ছিল, কেন যুদ্ধ করতে চাইছেন না তিনি, করুণা, সেই করুণাকে তিনি এখন খণ্ডন করলেন জ্ঞান দিয়ে। এখন পরবর্তী সেকশনে তিনি ২ নম্বর যুক্তি থেকে শুরু করে তা খণ্ডন করবেন। আমরা এখানে মূলত শিল প্রভুপাদ তাৎপর্য অনেক বিষয় আছে, এটা গ্রহণ করতে, এটা সব আলোচনা করতে গেলে বিভিন্ন দিকে যাবে আলোচনা। তো যেহেতু আমাদের সময় কম, এখানে লিমিটেড, তাই আমরা ফোকাস রাখছি শুধুমাত্র ওই যে ফ্লোটার মধ্যে কীভাবে গীতার শ্লোকগুলি যাচ্ছে সেটার উপরে। শ্রীমদ ভগবত যথাযথ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌরভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তো আমরা আগামীকালে ক্লাস নেই, আমরা আগামী সোমবারে হবে ক্লাস, পাঁচ দিন হবে সোম থেকে শুক্র। স্পিকিং ইন ইয়ে নেবেন তাহলে ইয়ে করে দিয়ে দিন, জেরক্স করে। ও স্টার্টেড এ প্রোগ্রাম অন গীতার্থ বিচার অনলাইন, অনলাইন ইজ দ্য ইউটিউব ইজ দেয়ার।